exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shuddho Bolibo. Recharge yourself.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, রবিবার রাত 11টার একটু পর আর শুরু হয়ে গেছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি, ঠিক রাত একটা পর্যন্ত আপনাদের সাথে আমি থাকব, এই কথাটা সম্পূর্ণ ভুল। আপনারা রাত একটা পর্যন্ত আমার সাথে থাকবেন, এই কথাটা সম্পূর্ণ সত্যি। আর আপনারা আমার সাথে কেন থাকবেন, কারণ যাহা বলিব সত্য বলিবতে আগে আমরা যে কোনো একজন মানুষকে এখানে নিয়ে আসতাম, একজন অপরাধীকে নিয়ে আসতাম, তার অপরাধের মাধ্যমে আমরা চেষ্টা করতাম যাতে আশেপাশের মানুষ অপরাধগুলোকে জেনে অপরাধের পরিণতি দেখে তারপরে অপরাধের দিকে আর না আগায়। কিন্তু তাতে কি অপরাধ প্রবণতা কমেছে? জানি না কতটুকু কমেছে, যদি কমে থাকে তাহলে সরাসরি যাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে তাদের সাথে কথা বলার জন্যই আমাদের অনুষ্ঠানের এই নতুন সংযোজন যাহা বলিব সত্য বলিব লাইভ, যেখানে আপনি নিজেই একজন অপরাধী হয়ে আপনার কথাগুলো স্বীকার করবেন যদি আপনি অপরাধী হন। ফেসবুকে আমি লিখে দিয়েছি সেটা হচ্ছে যে আপনাকে মেসেজ পাঠাতে হবে নিজেকে যদি অপরাধী মনে করেন, যদি নিজের মনের মধ্যে অপরাধ বোধ থাকে, যদি আপনার ভেতরে অনুশোচনা হয় যে আমার এই কাজটা করা ঠিক হয়নি কিন্তু আমি করে ফেলেছিলাম বা করে ফেলেছি বা করে যাচ্ছি বা করতে যাচ্ছি, যেটাই হোক না কেন, যদি আপনার কাছে মনে হয় ব্যাপারটা অপরাধ, তাহলে তুলে ধরুন নিজেকে অবশ্যই 2221 এই নম্বরে, ABC স্পেস দিয়ে আপনার ফোন নম্বর, যদি প্রকাশ করতে চান সেই ক্ষেত্রে নাম, প্রকাশ করতে না চাইলে নামের প্রয়োজন নেই, তারপরে বাকি অংশ জুড়ে আপনার কথাগুলো লিখবেন, অর্থাৎ কি অপরাধে আপনার নিজেকে অপরাধী মনে হয়, কি অপরাধে আপনার অপরাধ বোধ জাগ্রত হয়েছে, বা কোন কাজটা আপনার কাছে মনে হচ্ছে আপনি অপরাধ করছেন কিন্তু নিজেকে থামাতে পারছেন না, কিন্তু নিজেকে অপরাধী ঠিকই ভাবছেন, সেই কথাটা লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আর আপনার মেসেজে যদি আপনার নাম্বার থাকে তাহলে আমি আপনাকে কল করতে পারবো, আর আপনার নাম্বার থাকা মানেই আপনি চাচ্ছেন আমি আপনার সাথে যোগাযোগ করি ফোনের মাধ্যমে। যদি আপনার সমস্যাটা তেমন হয় তাহলে আমার যদি মনে হয় যে না আপনার সাথে কথা বলে আমরা আপনাকে অপরাধ থেকে ফেরত নিয়ে আসতে পারবো বা আপনাকে আপনার অপরাধ বোধ থেকে কিছুটা হলেও দূরে নিয়ে আসতে পারবো, সেটাই আমাদের সার্থকতা, সেটাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকবে। এখানে কমপ্লেইন নেওয়া হয় না, আপনি যে কমপ্লেইন করবেন যে আপনার সাথে কি হচ্ছে, আপনাকে কারা আপনাকে মানে কি বলবো যে কারা আপনার সাথে অপরাধ করছে সেটা এখানে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে কাদের সাথে আপনি অপরাধ করছেন, আপনি কোন অপরাধে লিপ্ত আছেন, আর সেটা আপনাকে জানাতে হবে 2221 এ। আরো একবার ফরম্যাটটা বলে দিই, ABC স্পেস দিয়ে আপনার নাম, লিখতে চাইলে লিখবেন না লিখতে চাইলে নেই, আর একটা স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার, তারপরে আপনার অপরাধগুলো লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আমি কি বোঝাতে পেরেছি? 2221 এটা হবে নাম্বার, যে নাম্বারে আপনি চাইলেই পাঠিয়ে দিতে পারেন, আর সেখান থেকে বেছেই আমি আপনাকে ফোন দিব। এছাড়া ফেসবুকে আপনারা চাইলে আসতে পারেন, facebook.com/abcradioFM89.2 এই পেজে আসলে আপনারা অবশ্যই যাহা বলিব সত্য বলিবর একটি পোস্ট পেয়ে যাবেন, চাইলে আপনি সেটাও শেয়ার করতে পারেন, শেয়ার করে সেখানে হয়তো আপনি নিজের অপরাধ প্রকাশ্যেই শেয়ার করতে পারেন, যদি অপরাধ স্বীকার করতেই আপনার খারাপ না লাগে, যদি অপরাধ স্বীকার আপনি করতেই যান সত্যি সত্যি, তাহলে নিজের নাম নিয়ে সবার সামনে অপরাধ স্বীকার করতেও বা দোষ কোথায়। হ্যাঁ, তবে অপরাধটা যদি এমন হয় যেই অপরাধ স্বীকার করতে গেলে আপনার উপরে আরো কিছু অপরাধী ঝাঁপিয়ে পড়বে, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো বি কেয়ারফুল, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো ডু নট এক্সপোজ ইয়ারসেলফ, নিজেকে কখনোই সেই ক্ষেত্রে প্রকাশ করবেন না, কারণ আপনি যদি বিপদে পড়ে যান তাহলে আপনারও এই বিপদ থেকে অর্থাৎ অপরাধ থেকে বের হয়ে আসা কখনো সম্ভব হবে না। ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে, রফসান হাসানজি তাকে দেখতে পাচ্ছি, সে প্রথমেই শেয়ার করেছে, SB শেয়ার করেছে আমাদের সাথে, যে বা হুমায়রা আছে সে লিখছে যে এই যে গত সপ্তাহে রাতে আমি আর আমার ছোট বোন রাস্তা দিয়ে যাচ্ছিলাম একা, একজন অনেক বুড়ো লোক, সম্ভবত 70 বছর বয়স হবেই মিনিমাম, সামনে ক্লাস 1-2 একটা মেয়ে যাচ্ছিল, লোকটা পেছন দিয়ে মেয়েটাকে এভাবে স্পর্শ গেল করে গেল কি বলবো, যাকে স্বাভাবিক স্পর্শ বলা যায় না, আমি মেয়ে তাই আমি বুঝি, ওই মেয়েটা শুধু ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়েছিল, আমি কিচ্ছু বলতে পারিনি, শুধু আমার ক্লাস 1 পড়া বোনটাকে জড়ায় ধরে চুপচাপ হেঁটে গেলাম। আচ্ছা, আমার নিজের বোন হলে তো আমি ওখানেই ঠাস করে একটা দিয়ে দিতে দ্বিধা করতাম না, তারপর থেকে নিজেকে একজন অপরাধী মনে হচ্ছে, মনে হওয়াটাই স্বাভাবিক। ঠাস করে একজনকে দিয়ে দেওয়া, তার বয়স 70, এটা তুমি তুমি তো অসভ্য নও, তুমি সভ্য, তুমি সভ্য জগতের মেয়ে, তুমি খুবই ভালো একটা মেয়ে, তোমার অসাধারণ চিন্তাশক্তি, সেই চিন্তাশক্তি দিয়ে তুমি তো এটা করতে পারো না। তবে তোমার তাকে লজ্জা দেওয়া অবশ্যই উচিত ছিল, অবশ্যই তোমার তাকে লজ্জা দেওয়া উচিত ছিল, এবং এটার কারণে যে তোমার নিজেকে অপরাধী মনে হচ্ছে না। এবার আমি তোমাকে বলি, রাস্তাঘাটে হাজার হাজার দিন প্রতিদিন হাজার হাজার মেয়ে যখন ইফটিজিং এর শিকার হয়, কিংবা রাস্তায় যখন একটা ছেলে উল্টে পড়ে গেলে আশেপাশের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে যারা হাসে তাকে সাহায্য না করলে না করে, রাস্তায় নানা রকম অবস্থায় মানুষকে দেখে মানুষ যেই বিচ্ছিরি আচার আচরণ করে, সেই আচার আচরণ সবকিছুই অপরাধ, সেগুলো আমরা সবসময় সহ্য করে যাই, তুমিও সহ্য করে যাচ্ছ, আমরা সবাই নিজের মতন সহ্য করে যাই, আমরা কখনোই প্রতিবাদ করি না, কারণ আমরা জানি প্রতিবাদ করতে গেলে পাশে কাউকে পাওয়া যাবে না। এই তো সেদিনের কথা, আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে তারপরে ফার্মগেট থেকে আবার কারণ বাজার। তো এই পুরো পথটাতে আমি যখন রিক্সা দিয়ে, মানে আমি আসলে উল্টো বলে ফেলেছি, কারণ বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলাম, তো গভীর রাত, সেটা 12:30-1 বাজে। তো এই সময় আমি দেখতে দেখতে যাচ্ছিলাম যে আশেপাশে কত রকম আইন ভঙ্গ হয়ে আছে, কত রকম অপরাধ চলছে। সব রকম অপরাধের মধ্যে দিয়ে যেতে যেতে আমি দেখলাম যে আমি নিজে যাচ্ছি হচ্ছে একটা ভিআইপি রোড দিয়ে, যেখানে রিক্সা নিয়ে যাওয়াটা একটা অপরাধ, এবং আমিও তাদের দলেরই একজন। নিজেকে যখন এটা বুঝতে পারলাম, নিজে যখন এই ব্যাপারটা বুঝতে পারলাম, তখন স্বভাবতই আমাকে চুপ করে যেতে হলো, কিছু বলার নেই। কিন্তু অপরাধের কোনো সীমা নেই, যে অপরাধগুলো আমরা সহ্য করে যাচ্ছি সেই অপরাধগুলো সহ্য করতেই হয়। কিন্তু তারপরেও আমাদের যে ক্ষমতা নেই এটা একদম ভুল কথা, আমাদের খুব ভালোভাবে ক্ষমতা আছে প্রতিবাদ করার, কিন্তু আমরা সাহস পাই না। এই আমার সাথেই আরেকটা ঘটনা, এটা গত পরশু রাতের ঘটনা। আমি হেঁটে যাচ্ছি, তো রাত্রে 11:30 বাজে, তখন 11:30-12 বাজে, তো ফার্মগেট এলাকাটা তখন মোটামুটি খালি বলা যায়, যদিও অন্যান্য অনেক এলাকার চেয়ে অনেক বেশি ভিড়, তবে ফার্মগেট অনুযায়ী একেবারেই খালি। তো সেখানে ঠিক মোড়ে রাস্তার মাঝখানে একটা 6 নম্বর বাস দাঁড়িয়ে লোক তুলছে, এবং ড্রাইভার উদাস ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে আছে, তার পেছনে আরেকটা বাস, এবং তার পেছন থেকে যেই গাড়িগুলো আসছে তারা দুই সাইড দিয়ে কোন রকম কোনোভাবে যাচ্ছে। তো আমি স্বভাবতই এত নরম স্বরে নয়, জাস্ট বললাম যে এটা কি গাড়ি রাখার জায়গা। ড্রাইভার সিগারেট খাচ্ছিল বসে বসে, সে সাথে সাথে সিগারেটটা ফেলে কন্ডাক্টর আমার দিকে হাত তুললো এমন ভাবে যে ভাই সরি, এটা আমাদের করা ঠিক হয়নি, এবং সাথে সাথে আমার মারমুখী ভঙ্গি দেখে সে বামে সাইড করে লোক নেওয়া শুরু করলো। সো আমরা আসলে কতটুকু বলি যে এই লোকগুলো ওই মাঝখানে রাখা বাসটাতে গিয়ে উঠছে, সেই লোকগুলো কি কম অপরাধী ওই ড্রাইভারের চেয়ে, যারা একটু সামনে ওভারব্রিজ থাকতেই নিচে থেকে কন্টিনিউয়াসলি রাস্তা পার করে যাচ্ছে, আর রোড অ্যাক্সিডেন্ট দেখলে বলছে যে শালা ড্রাইভারের জাত কিছু পারে না, গাড়ি চালাতে পারে না, তাদেরকে আমরা কি বলবো, অপরাধী বলবো না? আমার তো মনে হয় বলা উচিত। আলিনুর ইসলাম আইনুল আছে আমার সাথে, ঠিক তার আগে আছে সুলতানা হক অ্যানি, আর আইনুল লিখছে যে অপরাধ কাকে বলে, চলুন আজ জানবেন, অন্ধকারের ঘেরা নিঃসরণে ব্লা ব্লা, কোনো অপরাধের কথা তুই লিখিসনি, এতটুকু বোঝা যাচ্ছে। ফারজানা ইসলাম ঝরা আছে আমাদের সাথে, মেহেরিমা নূর মিমি সেও শেয়ার করেছে, আনিকা সরকার বিন্দু কাব্য শেয়ার করেছে, তানজিলা আজাদ রাকা শেয়ার করেছে, আকাশ জীবন সেও শেয়ার করেছে, নিশি আক্তার শেয়ার করেছে, মিশমি, থ্যাংক ইউ তোমাদের সবাইকে শেয়ার করার জন্য। আর এদিকে কমেন্টে অনেকজনই আছে, কিন্তু কমেন্টগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে একেবারেই উদ্ভট, কোনো কারণ ছাড়াই হয়, তাই মানে কি বলবো, যে আই ডোন্ট like to read the comments. For example, Marshad Mizan Ullash এখানে যে কমেন্টটা করেছে, তাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম একটাই কথা তাকে বলার আছে তার কমেন্ট অনুযায়ী, ব্রাদার ডু হোয়াট ইউ লাভ, নোবডি ইজ ফোর্সিং ইউ টু ডু এনিথিং, কেউ আপনাকে ফোর্স করছে না, ওয়াই আর ইউ শোয়িং অফ ওভার হিয়ার, মাইন্ড ইউর ওন বিজনেস, বি ওয়ার ইউ লাভ টু বি, তাই না, কেউ তো আপনাকে এখানে এসে কিছু বলতে বলেনি, উই ডোন্ট নিড ইউ হিয়ার, তাই না। এরপরে আছে আমাদের সাথে কে, আছে আমাদের সাথে আরিফুল ইসলাম মাসুম, তোয়ামিল ইসলাম প্রান্ত সেও আছে আমাদের সাথে, নিশা মেহজাবিন বর্ণাও আছে, নিশি আক্তার, শারমিন আক্তার নাবিল সেও আছে, হারুনুর রশিদ সেও আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে ইমন আহমেদ সিদ্রাতুল, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। তানজিব তান্নাও আছে আমাদের সাথে, থ্যাংক ইউ, আপনারও যদি কিছু বলার থাকে তানজিব তান্না ভাই আপনিও তাহলে বলতে পারেন। মোজাম্মেল হক আছেন আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে থাকার জন্য। এখন একটা বিরতি নেব, বিরতিতে যাওয়ার আগে আরো একবার আপনাদের সবাইকে বলে যাব যে যদি আপনার অপরাধটা আপনার স্বীকার করতে ইচ্ছা করে, অতটা সাহস যদি ভাই এনি চান্স আপনার থাকে, তাহলে আপনি সেই সাহসটা নিয়ে আমাকে একটা টেক্সট করতে পারেন 2221 এই নাম্বারে। এবিসি লিখবেন, লিখে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার অপরাধটা লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। আমার যদি মনে হয় যে আপনার সাথে কথা বলা যায় বা আপনার যদি ইচ্ছে থাকে আমার সাথে কথা বলার, তাহলে কথা হবে আপনার সাথে, দেখব আপনার অপরাধ বড় নাকি অপরাধ থেকে ঘুরে দাঁড়ানোর শক্তিটা বড়, দুটোরই একটা সুন্দর পরীক্ষা হয়ে যাবে। হোক তাহলে শুরু, আমরা গানটা শুনে আসি। আসলে অপরাধ তো আমাদেরকে গোল্লায় নিয়ে যায়, তাই বোধ হয় আজকে আর্কাইভে এই গানটা দেওয়া ছিল। লেটস হোপ যে অনেক সুন্দর সুন্দর মেসেজ আসবে, অনেক সুন্দর সুন্দর বলতে অনেক এমন অপরাধী যারা ক্ষমা চাওয়ার সাহস রাখে তাদের কথা বলছিলাম।
যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর সাথে আমি রেহান আছি, রাত একটা পর্যন্ত থাকবো। আর এই একটা পর্যন্ত আপনারা চাইলে ফেসবুকে অথবা এসএমএস প্যানেলে আপনাদের অবস্থান জানাতে পারেন, যদি যথেষ্ট সাহস থাকে আপনাদের অপরাধ আপনারা স্বীকার করতে পারেন এবং স্বীকার করে নিয়ে সেই অপরাধ থেকে আপনারা দূরেও সরতে পারেন যদি আপনারা চান আর কি। ইন দ্য মিন টাইম আই হ্যাভ সামথিংস টু সে, কিছু আমার বলার আছে, সেটা আমি একটু একবার বলে নিই আপনাদের। ডিয়ার লিসনার্স, উইন্টার ইজ ওভার, মানে সুখের দিনও শেষ, আবার সেই গরম, সেই অস্বস্তি, ডিহাইড্রেটেড সিচুয়েশন। বাট আমার কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেই, সামারেও আমি থাকবো পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বাসা, আমার সাথে অলওয়েজ থাকে অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক। ট্রাস্ট মি, অরেঞ্জিতে আসলেই আছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপেই আপনি পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পালপের রিফ্রেশিং টেস্ট, আর এক্সপিরিয়েন্স করবেন পালপি ফুর্তি, বিকজ অরেঞ্জি মানেই বোতল ভর্তি পালপি ফুর্তি। অলরেডি দেখতে পাচ্ছি অনেকগুলো আমার কাছে এসএমএস এসেছে, কিন্তু কি বলবো যে সেই এসএমএস গুলো যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়নি, কোনো কারণ ছাড়াই কিছু এসএমএস পাঠান যারা, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ভাই টাকা লাগে তো এসএমএস পাঠাইতে, টাকাটা তো হয় আপনি না হলে আপনার বাবা মা কেউ না কেউ কষ্ট করে কামায়, এটা অনেক বড় একটা রহমত সৃষ্টিকর্তার, সেটাকে আপনি এভাবে ওয়েস্ট করতে পারেন না, এটা অনেক বড় একটা অপরাধ, সেটা আপনার উচিত হবে না। যাই হোক, ইন দ্য মিন টাইম আমার সাথে ওভার ফোন একজন আছে যার সাথে আমি কথা বলতে চাই। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি ভাইয়া, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আপনার নাম প্রকাশ করতে চান নাকি বেনামে বলতে চান?
আমি বেনামে বলতে চাই।
বেনামে বলতে চান? আচ্ছা, প্রথমেই তাহলে আপনাকে একটাই প্রশ্ন করার থাকে, সেটা হচ্ছে আপনার নিজেকে অপরাধী কেন মনে হয়েছে এবং কোন সময়?
জি ভাইয়া, আসলে আমি যখন ক্লাস নাইনে, তখন হচ্ছে আমার ছোট মামার বিয়ে হয়, তো আমার ছোট মামার বিয়েতে হচ্ছে তার বিয়েতে যে বউ ভাতে যত মানে গিফট আসে সেগুলো হচ্ছে গুছানোর দায়িত্বটা থাকে আমার, তো তখন আমি গুছাইতে গুছাইতে আমি আমার মানে মেজো মামা যে তার রুমে যাই, মানে তার শ্বশুর বাড়ির যত গিফট আসে তার ঘরে থাকে, তো আমার কাজটা হচ্ছে প্রত্যেকটা গিফট একসাথে ঘুরে আমার ছোট মামার রুমে রাখা, তো আমি রাখতেছিলাম। দেখ, বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আমার মেজমামি সে আমাকে হচ্ছে একবার চোর বলে, তো চোর বলার পরে আমি তখন কোচিং থেকে, তারপরে দিন আমি কোচিং থেকে আসার পরে বাড়িতে যাওয়ার পর আম্মু আমাকে বেধম মার দেয় যে তোরে কেন চোর বললো, তুই কি চুরি করছিস বল, এবং আমাকে নানা বাড়ি নিয়ে যায়। তো নানা বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার মামিকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি কোনো প্রুফ দিতে পারে না, তখন আম্মু কিছু না বলে আমাকে আবারও বাড়িতে নিয়ে আসে। তারপর যখন আমার এসএসসি মানে এসএসসি পরীক্ষা শেষ হয়, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমি যখন আমার জেলা শহরে কলেজে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে আমার মামার সংসার আলাদা হয়ে যায়, সবাই আলাদা হয়ে যায়। তো আলাদা হয়ে যাওয়ার পরে মানে আমার ওই মামির একটা ক্ষোভ থেকে যায়, ওই যে আমাকে চোর বলছিল সেটার প্রুফ সে দিতে পারেনি, তো সে রাগের উপরে বেশ করে সে আমার আব্বুকেও চোর বলে ফেলে। তো আমার আব্বুকে চোর বলার পরে আমি একদিন পরে আমি বাড়িতে যাই, এবং বাড়িতে যাওয়ার পর আমি যথারীতি আবার শুনতে পারি সে আমার আব্বুকে চোর বলছে। যথারীতি আমি আমার আব্বুকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু, তো আমি আমার আম্মু সহ এবং আব্বু সহ আমি আমার নানা বাড়ি যাই, এবং আমার বড় মামা যে আমার বড় মামাকে গিয়ে বলি মামা এটা কি অবস্থা, সে এবার প্রথমবার আমাকে চোর বলছে, সে কোনো প্রুফ দিতে পারেনি, তো এখন আবার আমার আব্বুকে বলছে, তো তখন তাকে আবার আনা হয়। তো যখন আমি আমার তো অনেক রাগ উঠে গেছিল, তো আমি বলছি আপনি আমার বাবাকে চোর বলছেন, আপনি এটার প্রমাণ দেন, উনি যথারীতি আবারও প্রমাণ দিতে পারে না, তো তখন আমি তার দুই গালে দুইটা চর মারছিলাম। জি, আমার মামির গালে আমি দুটো চর মারছিলাম যথারীতি, সে আমার গুরুজন, তো তখন কিছু মনে হয়নি, কিন্তু যখন আমি আবারও ফিরে আসি আমার কলেজে ক্লাস করার জন্য, তো তারপর মনে হয়েছে আমি মনে হয় কোনো অপরাধ করছিলাম, আমি ভুল করে ফেলছিলাম, তো আমার তার কাছে আসলে কি ক্ষমা চাওয়া উচিত? আমি এখন পর্যন্ত তার কাছে ক্ষমা চাইনি, আমি লজ্জায় তার সামনে এখন পর্যন্ত দাঁড়াইতে পারি না।
সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এটা আপনার অনেক বড় একটা অপরাধ ছিল বিভিন্ন কারণে। প্রথমত একটা মানুষের গায়ে হাত তোলাটাই অপরাধ, সে আপনাকে বা আপনার বাবাকে যেই মানে অপরাধে অপরাধী বলেছে, সেটা যেহেতু সত্যি সত্যি, আপনার আশেপাশে অনেক বেশি শব্দ হচ্ছে, আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, তো আপনাকে যেই কারণে সে অপরাধ অপরাধী বলেছে সেই অপরাধটা আপনি করেননি, কিন্তু যে অপরাধটা আপনি করে ফেলেছেন সেটা কিন্তু তার চেয়ে অনেক বড় অপরাধ, চুরির চেয়ে কিন্তু গায়ে হাত তোলা একজন সিনিয়রের অনেক বড় একটা অপরাধ। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন সে সম্পর্কে আপনার মামি হয়, তাই না?
জি ভাইয়া।
তো আপনার এই দুটো চরের একটা কিন্তু আপনার মামার গালে পড়েছে, এটা কি আপনি বুঝতে পারছেন?
জি ভাইয়া।
এবং এই কারণে আপনার অপরাধটা আরো গুরুতর হয়ে যাচ্ছে। আমি বলছি তো যে এমন কোন সন্তান পৃথিবীতে নেই যার বাবাকে চোর বললে সেই সন্তানটা রেগে যাবে না, এমন কোন সন্তান পৃথিবীতে নেই, কিন্তু এমন সন্তানের বড় অভাব যারা ওই অবস্থাতেও নিজেকে সংযত রাখতে পারে, তাই না?
জি জি ভাইয়া, সেটাই আমার ভুল ছিল, আমি পরে রিয়েলাইজ করতে পারছি আর কি।
আর আরেকটা জিনিস,
আমি সেটাই বলতে চাচ্ছিলাম
যে আপনি কিন্তু তার কাছে ক্ষমা কেন চাইতে পারছেন না, আমি যদি কারণটা জানতে চাই তাহলে কারণটা আপনি কি বলবেন?
জি ভাইয়া,
আপনি, আপনাকে যদি আমি বলি যে আপনি ক্ষমা কেন চাইতে পারছেন না তার কাছে, তাহলে আপনার উত্তরটা কি হবে?
ভাইয়া, আমি লজ্জা পাচ্ছি, আমি তার সামনে দাঁড়াতে পারছি না, আমি ইভেন সে বাড়িতে থাকলে আমি নানা বাড়ি পর্যন্ত যাই না এখনো, সে নানা বাড়িতে থাকে, সে নানা বাড়ি থাকলে আমি আমার নানা বাড়ি যাই না।
আচ্ছা, ক্ষণিকের জন্য যদি আমরা ক্ষমা আর মৃত্যু এই দুটো জিনিসকে একই ধরি, তাহলে আপনি মৃত্যুর ক্ষেত্রে এটাকে কিভাবে এড়িয়ে যেতেন?
আমি জানি না ভাইয়া।
জানেন না কারণ আপনার কোনো উপায় নেই মৃত্যুকে এড়িয়ে যাওয়ার, কারো পক্ষেই সম্ভব না। এবং ক্ষমাটাও ঠিক সেরকমই, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা চাইতে যাওয়ার সাহস না পাবেন ততক্ষণ পর্যন্ত তার মানে আপনার মধ্যে এক ধরনের অহংবোধ, এক ধরনের আমিত্ব আছে যেটা আপনি লজ্জা দিয়ে ঢেকে রাখছেন। এখানে ক্ষমা চাইতে লজ্জার কিছু নেই, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল তার গায়ে হাত তোলার সময়, আপনি কি বুঝতে পারছেন? তো সেখানে যেহেতু আপনার লজ্জা, আপনার রাগ যেহেতু আপনার লজ্জাকে পার করে গেছে সেখানে, তো এই ক্ষেত্রে যখন আপনি আসবেন তখন আপনার এই ক্ষমা চাওয়ার দ্বিধাটা, ক্ষমা চাওয়ার ইচ্ছাকে পার করে যাওয়া উচিত না কিন্তু, তাই না?
জি ভাইয়া।
তো আমার মনে হয় যদি আপনার সবার সামনে ক্ষমা চাইতে খারাপ লাগে, তাহলে কোনো না কোনো ভাবে তার সাথে আলাদা কোনো ভাবে তার জন্য একটা উপহার নিয়ে গিয়ে তার সামনে বসে, তার কাছে ওটা রেখে হাঁটু গেড়ে তার সামনে বসে তার কাছে আপনি ক্ষমা চাইতে পারেন। কারণ ক্ষমা আপনি যত নত হয়ে চান না কেন, বড় আপনি হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে ভুলটা, প্রথম ভুলটা আপনার মামির ছিল, এবং আপনি ক্ষমা চাওয়ার পরে হয়তো সে বুঝবে যে তারও ক্ষমা চাওয়ার একটা ব্যাপার আছে, তাই না?
জি ভাইয়া, আমি এবার বাড়ি গেলে অবশ্যই তার কাছে ক্ষমা চাবো।
অবশ্যই চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই ব্যাপারটা জানানোর জন্য। এছাড়া আর কোন রকমের কোন অপরাধ আপনার কাছে মনে হয় যে আপনি করেছেন, কারো গায়ে হাত তুলে বা কারো সাথে মেজাজ করে বা কারো সাথে দুর্ব্যবহার করে?
আমার আসলে রাগটা বেশি হওয়ার কারণে মাঝে মধ্যে অনেকের সাথে মিসবিহেভ হয়ে যায়, হয়ে গেছে, সেগুলো আমার ফ্রেন্ডদের সাথে মাঝে মধ্যে মিসবিহেভ হয়, দেন তাদের কাছে আমি তাদের কাছে ক্ষমা চাই। বাট আমি শুধু এই একজনের, একজন ব্যক্তি যার কাছে আমি ক্ষমা চাইতে পারিনি,
যেটা আপনাকে জ্বালাতন করেছে ভেতরে যে কেন পারছি না,
এই জন্যই অনেক এটা অনেক।
দেখুন, এই অনুশোচনাটা হওয়া পর্যন্ত, এই অপরাধ বোধটা যখন আপনার অনুভূত হয় আপনার ভেতরে, ততক্ষণে আপনি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা হয়তো পেয়েছেন, কারণ ক্ষমা না পেলে আপনার মধ্যে অপরাধ বোধ জাগত না। আর মানুষের কাছে ক্ষমা পাবেন না এটা আপনার মনে হয়, পরম করুণাময় ক্ষমা করে দিয়েছে আর মানুষ ক্ষমা করবে না, এটা তো হতেই পারে না। তো আপনাকে যে জানতে হবে কিভাবে ক্ষমাটা চাইতে হয়। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য। ভবিষ্যতে আপনার সাথে কথা না হোক এই শোয়ের মাধ্যমে, এটাই চাই, আপনি যাতে অপরাধী না করেন, তাই না? ওকে, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজনের সাথে যে তার নাম প্রকাশ করতে চায়নি, কিন্তু সে তার অপরাধটা স্বীকার করেছে যে এই একটা অপরাধ আমি করেছি, আমি আমার বড়জন, আমার এক মামিকে আমি চর দিয়েছিলাম গালে, যেটা আমার কাছে ভালো লাগেনি, পরবর্তীতে আমার নিজেরই খারাপ লাগতো এতই বেশি যে আমি কখনো ওই বাড়িতেই যেতাম না যেখানে তিনি আছেন, সেখানে আমি যেতাম না। এই লুকিয়ে আসাটা আসলে কোনো সলিউশন না, ইটস নট আ সলিউশন এট অল, ইউ হ্যাভ টু ফেস ইট দিস ওয়ে অর দ্যাট ইউ হ্যাভ টু ফেস ইট। যেটা আপনি আজকে ফেস করবেন না সেটা ঘুরিয়ে পেছি আরেকভাবে আপনার সামনে ঠিকই আসবে কোনো না কোনোভাবে, যতক্ষণ পর্যন্ত আপনি ফেস না করছেন ততক্ষণ পর্যন্ত এটা আসতেই থাকবে। মানে ব্যাপারটা কিরকম, ধরুন আপনার ফাইনাল এক্সাম বা আপনার SSC এক্সাম সামনে আসছে, যেদিন আসলো সেদিন আপনি পালিয়ে গেলেন, পরীক্ষাটা দিলেন না কারণ ওই পরীক্ষাটা কঠিন ছিল, আপনি পরের পরীক্ষাটা দিতে গেলেন, তাতে কি কোনো কাজ হবে? আপনি কি SSC সার্টিফিকেট পাবেন? নিশ্চয়ই পাবেন না, একটা পরীক্ষা না দেওয়ার কারণে বা পরীক্ষা না দেওয়ার কারণে। সো পালিয়ে গেলে আপনি ওই একই জায়গাটাতেই রয়ে যাচ্ছেন, এবং একই জায়গাটাতেই যখন রয়ে যাচ্ছেন একই পরীক্ষাও আপনার বারবার হচ্ছে, আর একই পরীক্ষাও যেহেতু বারবার হচ্ছে আর আপনি একইভাবে এড়িয়ে যাচ্ছেন, একই রেজাল্ট বারবার আসছে, অর্থাৎ ফেল ফেল ফেল। বাকিটা আপনার চিন্তা, আপনার ডিসিশন। চলুন আর একটা গান শুনি, আবার একটা বিরতি নিয়ে তারপরে আবার এসে দেখি কাকে কল করা যায়, কে আছে এতটুকু সাহস নিয়ে বলতে পারে যে আমি আমার মামির গায়ে চড় দিয়েছিলাম। ওয়াও, হ্যাটস অফ টু দ্যাট পার্সন, আপনি নাম বলেন আর না বলেন আপনি অসাম ম্যান। চলুন গান শুনতে শুনতে বিরতিতে যাই, বিরতির পরে আবারও ফিরে আসছি, শুনতে থাকুন ABC রেডিও FM 89.2, কারণ চলছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল। মন হারা
পাশে ফিরে চলে পুরনো ভাবনা গুলো অকারণ আসে ফিরে চলে পুরনো ঠিকানায় মন মানে না বাধা মানে না মন মানে না কিছু ফিরে যায়
যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ আমি আপনাকে খুব ভালো করে চিনি, আপনি করে বলছি আপনার পরিচয় গোপন করার জন্য। আপনি কি আপনার পরিচয়টা সবাইকে জানাতে চান? গোপনই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে গোপনই থাকুক। তো প্রথমেই বলতে চাই যে আপনার কেন বা কখন অ্যাকচুয়ালি নিজেকে অপরাধী মনে হয়?
আসলে অপরাধী মনে হয়েছে যখন অপরাধটা করছি, একটা সময় অনুশোচনা হয়েছে অপরাধটা।
আচ্ছা আচ্ছা, কি কি অপরাধটা কি ছিল?
অপরাধটা ছিল আমার দুটা ফ্রেন্ড ছিল আর কি, একদম ক্লোজ।
আচ্ছা,
তো ওরা একই মেয়ের সাথে রিলেশন করতো, মেয়েটা একটু অন্যরকমের, একই মেয়ের সাথে ওরা রিলেশন করতো।
একই মেয়ের সাথে আপনার দুটো বন্ধু রিলেশনশিপে ছিল?
হ্যাঁ, সে রিলেশনশিপে ছিল। তো মেয়েটার সাথে প্রায় আর কি গিয়ে তো আপনার তোমার দেখা করতো, দেখা করতো, একটা কিছু হতো ওদের মাঝে মাঝে আর কি।
আচ্ছা,
তো একদিন এই বন্ধু যায়, আরেকদিন ও বন্ধু যায় দেখা করে, সামথিং কিছু একটা হয় ওদের ভিতর।
আচ্ছা,
তো আমি সবই জানি, আমি কাউকে কিছু বলি না, যে ও বললে হয়তো বা ওর এক বন্ধু আমাকে আমারটা মানবে আরেক বন্ধু মানবে না, তো এর জন্য আমি আর ওদেরকে কিছু বলি না।
আচ্ছা,
তো বলি না তো একটা সময় ওরা দুজন বুঝতে পারে যে ওরা একজনের সাথে রিলেশন করছে।
আচ্ছা আচ্ছা,
তো একজন খুব ভালো আর কি, রিয়েল একজন রিয়েল লাভ করছিল, আরেকজন আর কি
একজন জাস্ট মজা করছিল মেয়েটার সাথে দৈহিক সম্পর্ক রেখে, আর আরেকজন সত্যি সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছিল বা এই ধরনের কিছু। আচ্ছা,
এই ধরনের কিছু। তো যে আপনার রিয়েল ফ্রেম রিয়েল ভালোবাসছে সেই মেয়েটা, সেই ছেলেটা, সেই ছেলেটা জানতে পারে যে ওই মেয়েটা ওর বন্ধুর সাথে প্রেম করছে, মানে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে।
আচ্ছা আচ্ছা,
তো ওরা দুজন প্ল্যান করলো কি মেয়েটাকে একজন একটা রেপ করবে, যে জানার প্রচারই হলো, তো সবাই জানো, তো ওরা একটা ইয়া করলো যে ওরা রেপ করবে মেয়েটাকে।
কারা, কোন কাদের কথা বলছেন, যাদের সাথে সম্পর্ক আছে তারাই?
হ্যাঁ তারাই।
তারা তো তাদের সাথে, যার সাথে দৈহিক সম্পর্কই আছে তাকে আলাদা করে রেপ কেন করতে হবে?
দৈহিক মানে ওটা তোমার, ওটা তো ওই রকমের ছিল না, মানে ওরা ফিজিক্যালি আসবে, এখন ওরা প্ল্যান করছে যে ওরা ফিজিক্যালি আসবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তারপর?
তারপর আমি সবই জানি, তো আমাকে ফোন দিল যে আয় তুই, তোর সাথে কথা আছে, দুজনই ফোন দিল, আমি গেলাম। তারপর বললো যে এখন এইরকম এরকম ব্যাপার, ও মেয়ে তো আমাদের দুজনের সাথে প্রেম করে। তো আমি বললাম যে হ্যাঁ আমি তো জানি, আগে থেকে বিষয়টা জানি। তো বললো যে তুই এতদিন বলিস না কেন? আমি বললাম বলার প্রয়োজন মনে হয়নি, কারণ তোদের বন্ধুত্ব ভেঙে যাবে, আর কিছু হতে পারে, এর জন্য আর বলি নাই তোদেরকে। তো ওরা প্ল্যান করলো যে মেয়েটাকে রেপ করবে,
তো
মেয়েটাকে রেপ করবে, তখন আমিও ভাবলাম যে যাক মেয়েটা যেহেতু খারাপ, ও এরকম কিছু একটা হোক ওর সাথে, ওর এটা প্রাপ্য, তখন ভাবি নাই, কিন্তু ওরা কাজটা করলো, করার পর আমার অনুশাসন হলো যে এটা ঠিক হয় না, আমি ওই মেয়েটাকে যদি একটা SMS বা একটা ফোন কল দিয়ে বলতাম যে তোমার সাথে বাজে কিছু একটা করবে ওরা দুজন প্ল্যান করছে।
তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা আপনার মনে হওয়াটা অনেক পরে, কোন হিসাবে আপনার প্রাপ্য মনে হলো, মানে ধর্ষণকে কোন হিসাবে প্রাপ্য মনে হলো একটু জানতে পারি?
ওইটাই তো, তখন হয়তোবা ওই মাথার সেন্সটা ছিল না ওই রকমের ধরনের।
এখন আপনার কি মনে হয় এই জিনিসটা কি আসলে কারো প্রাপ্য, সে যত বড় অপরাধী হোক বা যাই হোক?
না এখন তো মনে হয় না, মনে হয় না, দেখি তো আজকে যা বলে সত্য বলতেছি।
আচ্ছা, তো তারপর তারপরে কি হলো ঘটনা?
তারপর একটা মাসুলও দিতে হয়েছে আবার আমাকে, এর জন্য মাসুলটা ছিল ওই মেয়ের এক ফ্রেন্ড ছিল, ওর সাথে আবার আমার রিলেশন ছিল।
আচ্ছা,
তো রিলেশন থাকার পর আমাদের রিলেশনটা যখন এই বাজে কাজটা হওয়ার পর ক্ষমা করে নাই আমাকে, ক্ষমা করার মতো না ঘটনাটা, যে ঘটনাটা ঘটছে। তো এর বেশ কিছুদিন পর আর কি আপনার যে আমার গার্লফ্রেন্ড ছিল ও ফোন দিল।
আচ্ছা,
ফোন দেওয়ার পর বলতেছে আবার আগের মতন রিলেশন হইলো আর কি, এক কথায় দু কথায় রিলেশনটা আগের মতন হলো।
আচ্ছা,
হওয়ার পর দেখি যে আগে যে মেয়েটার সাথে রিলেশন করতাম এখন ওই মেয়েটা নেই, এখন ওর মধ্যেও নেই, অন্যরকম হয়ে গেছে, মানে আমাকে দিয়ে এইটা করাচ্ছে ওইটা করাচ্ছে, এক ধরনের বলতে গেলে আমি লেখা ক্যান্ডি, মানে আমাকে চকলেট মতো চুষছে, মানে আমার টাকা পয়সা এটা সেইটা নিচ্ছে আমার কাছ থেকে। তো আমিও দিচ্ছি যে টাকা পয়সা আসছিল আমার কাছে, আমি দিচ্ছি। তো পাঁচ ছ মাস রিলেশনটা কন্টিনিউ করার পর হঠাৎ একদিন কোন রিজন ছাড়াই, কোন কারণ ছাড়াই বললো যে ব্রেকআপ। কেন বললো? না এটা আমার ফ্যামিলি থেকে মানবে না, এটা ব্রেকআপ। তো আমি বললাম না এটা হইবে না, তুমি এতদিন ধরে আমার সাথে রিলেশন করতেছো, তো হঠাৎ করে এখন ব্রেকআপ আমার একটা রিজন দেখাবে না, তোমার ফ্যামিলি মানবে না, আমি বুঝবো তোমার ফ্যামিলির ব্যাপারটা। তো বলে না না হইব না হইব না। তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে, তো আর এরপর আর আগাইতে পারি নাই। তো তখন তো আর ছুটি ছিলাম, একটু কিশোর ছিলাম, তখন একটু বাজে লাইনে চলে গেছিলাম, নেশা টেশা করতাম অল্প কিছু। তো নেশা একটা অপরাধ থেকে কিন্তু অনেকগুলো অপরাধের জন্ম হয়। তো আমি তারপর নেশা টেশা করতাম, তারপর গিয়ে ভাবলাম যে নেশা টেশা করে লাভ কি, একটা মেয়ে গেছে তো আরো মেয়ে আসবে লাইফে, তা কি হইবে এইগুলো এই লাইফ নিয়ে। তো একটা পর্যায়ে আমি চলে আসি ওইখান থেকে, নেশা থেকে চলে আসা, এখন হ্যাঁ এখন ভালো আছি। তারপর অনেক চেষ্টা করছি ক্ষমা চাওয়ার, কিন্তু ও ক্ষমা করায় নাই আমাকে এখনো।
কার কাছে? ওই মেয়েটার কাছে।
হ্যাঁ, যে দর্শন হয়েছিল।
ওকে, সে তো আবার আপনার এক্স গার্লফ্রেন্ডের ফ্রেন্ড। তো আপনার কি মনে হয় ওই মেয়েটার কথাই আপনার সাথে এই ছলনাটা আরেকজন করেছে?
হয়তোবা
মানে প্ল্যান করা ছিল নাকি এটা মানে সামহাও মিলে গেছে বলে আপনার মনে হয়?
আমার মনে হয় যে প্ল্যান করা ছিল, কিন্তু এখন তো আমি জানি না ঘটনাটা ওদের মধ্যে কি হয়েছে, ওরা কি করছে, বাট আমার এটা মনে হচ্ছে।
আচ্ছা, আর ওই যে মেয়েটা ধর্ষণ হয়েছিল, যাকে আপনি চাইলেই বাঁচাতে পারতেন কিন্তু বাঁচাননি, সেই মেয়েটা এখন কোথায় থাকে, কি অবস্থায় থাকে না থাকে আপনি কি সেটা জানেন?
সেই মেয়েটা মেবি বিয়ে হয়ে গেছে মেয়েটার।
আচ্ছা,
আর তেমন খোঁজ খবর রাখিও না, তারপর চেষ্টা করছি, অল্প কিছু আগে চেষ্টা করছি ক্ষমা চাওয়ার, কিন্তু ক্ষমা পাইনি।
ক্ষমা চাওয়ার চেষ্টা করেছেন কিন্তু ক্ষমা পাননি, কিভাবে চেষ্টাটা করেছিলেন?
চেষ্টাটা করেছি, ওর এক ফ্রেন্ড দিল, তো ওর বললাম যে ওর ফোন নাম্বারটা দিতে, বলে না ও তোর কখনো ক্ষমা করবে না, কেন ও তুই যা একটা ঘটনা ঘটাইছ তোর সাথে, ওর বেশ কিছু ফ্রেন্ড জানতো যে এই বিষয়টা ওর সাথে হয়েছিল, তো বললো যে এটা তোর কখনো ক্ষমা করবে না, বাকি জীবনে ক্ষমা করবে না। চেষ্টা করছি আমি ক্ষমা চাওয়ার, কিন্তু পাই নাই।
আসলে যে অপরাধটা করেছেন সেটার ক্ষমা তো এত সহজে আসে না, জাস্ট এই একই চিন্তাটা আপনি আপনার বোন বা আপনার মানে আপনার মেয়ে হিসেবে যদি চিন্তা করেন যে আপনি ধর্ষণ হতে দিয়েছেন জেনেও, সেটা মানে তারা কি আপনাকে কখনো ক্ষমা করত?
হয়তো বা না, কারণ আমি যেহেতু ক্ষমা পাই না, আমার কাছে এটাই মনে হচ্ছে।
তবে একটা জিনিস জানি, এতটুকু বলতে পারি যে ক্ষমা আসলে ততক্ষণ পর্যন্ত চাইতে থাকতে হয় যতক্ষণ পর্যন্ত ক্ষমা না আসে। যার জীবনে এত বড় একটা ঘটনা আপনি ঘটতে দিয়েছেন, সেই মানুষটা আপনাকে যত তাচ্ছিল্য করেই দূরে সরিয়ে দিক না কেন, তারপরেও আপনার তার কাছে যাওয়া উচিত এবং তাকে ক্ষমা চাওয়া উচিত, তার কাছে সরাসরি গিয়ে ক্ষমা চাওয়া উচিত। তবে হ্যাঁ, এটা যদি তার বর্তমান বৈবাহিক জীবনকে আরো নষ্ট করে ফেলতে নেয় যে তার হাজবেন্ড জেনে গেল এই ব্যাপারগুলো এবং এক পর্যায়ে মেয়েটাকেই অপরাধী ধরে তাকেই আবার ঘর থেকে বের করে দিল, নানান রকম ঘটনা যেটা বাংলাদেশে ঘটে আর কি, এই ধরনের কিছু ঘটে যাওয়ার সুযোগ থাকলে সেটা আবার হতে দেওয়া যাবে না। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? তবে সব দিক থেকে আপনাকে সারাক্ষণ চেষ্টায় থাকতে হবে যে কোনো না কোনো ভাবে আপনি মেয়েটিকে জানাবেন যে আপনি তার কাছে ক্ষমা প্রার্থী, এবং ক্ষমা না পাওয়া পর্যন্ত আপনি কখনো ভালো থাকতে পারবেন না, এবং থাকতে পারার কথাও না।
আমি হাল ছাড়ি নাই, যে ক্ষমা চাওয়ার হালটা আমি এখনো ছাড়ি নাই,
এটাই মূলত দরকার। এই এই হালটা যে আপনি ধরে রেখেছেন, এই হালটা হয়তো ওই মানুষটা না দেখলেও ওই মানুষটাকে যে তৈরি করেছে বা প্রত্যেকটা মানুষকে যে তৈরি করেছে সে দেখছে, এবং সে কোনো না কোনো ভাবে জবাব দেবেই, তাই না? সেটা তো আমরা সবাই জানি, মানি এবং বিশ্বাস করি, এতে তো কোনো ভুল নেই, আছে
না
মনে হয়? তাহলে আশা করছি খুব তাড়াতাড়ি কিংবা কোনো না কোনো এক সময় আপনি ক্ষমা পাবেন। তবে তার আগে একটা কথা জাস্ট আরেকবার কনফার্ম করে দিতে চাই আপনাকে, ধর্ষণ জিনিসটা কারোই প্রাপ্য না।
তখন হয়তো বা বিবেকটা আমার ঘুমাইছিল
কোনো কারণে, হয়তো আপনি বুঝতে পারেননি বা আপনার ধারণা হয়েছে যে যদি একটা মানুষ খারাপ হয় তাহলে তার সাথে যা ইচ্ছা তাই খারাপ করা যায়, ব্যাপারটা কিন্তু এরকম না, ঘটনাটা কিন্তু এরকম না। হ্যাঁ, যার
এখন তো বুঝতে পারছি যে ঘটনাটা এরকম না, ব্যাপারটা এরকম না।
তার মানে আমি কি ধরে নিতে পারি, আপনার নাম আমি জানি আর না জানি, আমি কি এটা ধরে নিতে পারি যে ভবিষ্যতে এরকম কোন জায়গা যদি আসে, আপনার কাছে যদি এরকম কোন পথ খোলা থাকে, তাহলে আপনি আর এমন অপরাধ হতে দেবেন না?
না।
এবং আরেকটা কথা বলি আপনাকে, আপনি শুরুতে যেই আপনার দুইজন বন্ধুর কথা বলেছেন না, দুইজন একই মেয়ের সাথে ঘটনা চালিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রেও আপনার প্রথম অপরাধ ছিল আপনার দুই বন্ধুকে না জানানো।
আমি জানাই না, ওরা নিজের জানতে পারছে,
ওইটাই আপনার নিজের জানানো উচিত ছিল। যদি আপনি জেনে থাকেন আপনার জানানো উচিত ছিল, তাহলে হয়তো এই পর্যায়ে পর্যন্ত জিনিসটা আসতোই না, হয়তো এই পর্যায়ে রাগ তাদের হতোই না, তার আগেই হয়তো দু একটা কথা বলে শেষ হয়ে যেত ঘটনাটা, তাই না? হতেও পারত, হয়তো আপনার সাথে একটু রাগারাগি হতো, দশ দিন কথা বলতো না আপনার সাথে, বড় জোর একজন ধর্ষণ তো হতো না, তাই না? এটাই আসলে আমরা অনেক সময় নিজেদের অনেক ছোটখাটো অনেক ব্যাপারকে আমরা বড় করে ধরে ফেলি, আর অনেক বড় বড় ব্যাপারকে আমরা ছোট ছোট করে নিয়ে নিই, যেটা অনেক বড় অপরাধে পরিণত হয়। তবে আশা করছি আপনার যেহেতু এই পর্যায়ের অনুশোচনা আছে, আপনি এভাবে সবার সামনে স্বীকার করতে পারেন যে আপনার কারণে এই ধরনের একটা কিছু হয়েছে। আমি আশা করছি যে আপনার অস্তিত্ব থাকা অবস্থায় আপনার আশেপাশে যদি এমন কোনো ঘটনা ঘটতে থাকে, অন্তত আপনার কণ্ঠ আপনার শরীর প্রতিবাদ করবেই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য, আজকের মতন কথা এখানেই তাহলে শেষ করছি। জি অবশ্যই। সো আমরা অনেক ধরনের ঘটনাই শুনি, এই মাত্র শুনলাম আরেক ঘটনা। হয়তো কারো কারো কাছে মনে হয় যে কোনো না কোনো কারণে ধর্ষণ জিনিসটা হয়তো বা কারো না কারো প্রাপ্য হতে পারে। না, ঘটনাটা এখানে নয়। একজন পতিতাকেও আপনি তার অনুমতি ছাড়া ছুঁয়েও দেখতে পারেন না, আর সে যদি অনুমতি দেয় তাহলে ভিন্ন কথা, সম্পূর্ণ আলাদা জায়গা। আর সে কিভাবে তার জীবন যাপন করছে সেটা আপনার ব্যাপার হওয়ার কথা না। সবসময় সবাইকে যেটা বলি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি যদি দেখেন এক জায়গায় ময়লা পানি, আপনি সেটা এড়িয়ে যান। কিন্তু আপনি যদি দেখেন একটা ময়লা মানুষ, তাকে আপনি কেন ঘাটাতে যান? তাকে ঘাটাতে যাওয়াটা আপনার ময়লার প্রতিপ্রীতি, এখানে ময়লার কোনো দোষ নেই। গানটা শুনতে শুনতে বারোটার বিরতিতে চলে যাব, তারপরে আবারও ফিরে আসবো। শুনতে থাকুন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান। যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আর রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান রাসুল আছি। আর আমার সাথে অদ্ভুত ভাবে হলেও আছে হাজার হাজার সাহসী মানুষ যারা নিজেদের দোষটা, যারা নিজেদের অপরাধটা স্বীকার করতে প্রস্তুত, এবং তারা স্বীকার করতে এই জন্যই প্রস্তুত যে তারা পরবর্তীতে এ ধরনের অপরাধ করবে না। ছোট্ট একটা নিউজ দেওয়ার আছে আপনাদেরকে, নিউজটা দেওয়া মাত্র আমি আমাদের নেক্সট কলারের কাছে চলে যাব যে অলরেডি হোল্ডে আছে আমাদের সাথে সুদূর বরিশাল থেকে। তার আগে বলে নিই, ডিয়ার লিসনার্স, উইন্টার ইজ ওভার, মানে সুখের দিনও শেষ, আবারও সেই গরম, সেই অস্বস্তি, ডিহাইড্রেটেড সিচুয়েশন, বাট আমার কোনো প্রবলেম নেই, না আছে কোনো টেনশন। সামারেও আমি থাকবো পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বাসা, আমার সাথে অলওয়েজ থাকে অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক। ট্রাস্ট মি, অরেঞ্জিতে আসলেই আছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপেই আপনি পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পালপের রিফ্রেশিং টেস্ট, আর এক্সপিরিয়েন্স করবেন পালপি ফুর্তি, কারণ অরেঞ্জি মানেই বোতল ভর্তি পালপি ফুর্তি, আর যাহা বলিব সত্য বলিব মানেই হাজার হাজার সত্য কথা। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ,
শুনতে পাচ্ছেন। ওকে, আপনি আমাকে ফোন করেছিলেন আরো আগেই আমাদের অফিসের নাম্বারে, ফোন করে আপনি বলেছেন যে এই রবিবারে আপনি আপনার অপরাধ স্বীকার করতে চান, এবং আমার যতটুকু মনে আছে আপনি বরিশাল থেকে ফোন করেছিলেন, তাই না? ওকে, তো ভাই আপনি কি আপনার নাম প্রকাশ করতে চান?
হ্যাঁ, আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি, যেটা আমি মোজাম্মেল বলছি কলকাতা থেকে।
আচ্ছা, তো মোজাম্মেল ভাই তাহলে শুরু থেকেই শুরু করি, যে আপনার অপরাধ বোধটা কেন আসলো, কেন আপনার নিজেকে অপরাধী মনে হয়?
জি ভাই, আমি আসলে অপরাধটা কেন করলাম, অপরাধী কেন হলাম, আমি সেটা কি কারণে হলাম সেটা একটু বলতে চাই।
প্লিজ
ভাই, আমি যখন ছোট ছিলাম, খুব ছোট, তখন আমাদের খুব ফ্যামিলিটা খুব ভালো ছিল, মোটামুটি খেয়ে পড়ে খুব ভালো ছিল, দাদা ছিল আমার।
আচ্ছা,
তো আমার দাদা থাকাকালীন উনি অনেক কি ছিল, অর্থ সম্পদের মালিক ছিল, এবং আমার দাদা বলতো যে এই আমাদের হাত যদি দুধে না ডুবতো তাহলে আমার মাকে বকাঝকা করতো, যে নাতিরা দুধ খাইতে পারে না, নিজেদের গাবে ছিল, এরকম একটা অবস্থা ছিল, এবং আমাদের বাসায় মানুষজন কাজ করতো। তো কিছুদিন পরে দেখা গেল এমন একটা সিচুয়েশন আসছে, আমার নিজেরাই ভাত খেতে পারতেছি না।
এরকম হওয়ার কারণ কি?
এরকম হওয়ার কারণ হচ্ছে আমার দাদা চলে আসছিল আমাদের গ্রাম থেকে শহরে চলে আসছিল আমাদেরকে নিয়ে।
আচ্ছা,
তো আমরা এখানেই হয়েছিলাম ছয় ভাই বোন, আমরা এখানে আসছি। তো এখানে থাকার পরে দেখা গেছে একটা সময় দাদা অচল হয়ে যায়, অচল হয়ে গেলে আমাদের জায়গা জমি এখানে নাই, শহরে নাই, জায়গা জমি গ্রামে।
আচ্ছা,
তো শহরে চাকরি ক্ষেত্রে এখানে থাকতো, সেখানেই আমরা থাকতাম। তো একটা সময় দেখা গেছে দেশের চাল ডাল এখানে নিয়ে আসতো, এখন আর চাল ডাল আসছে না, মানে কি জায়গা জমি আমি চিনি না, আমার বাবা কি দিয়ে কি করলো জানি না, আর বাবাও তেমন কর্মঠ না, ছোটবেলা থেকে দেখছি বাবা কাজ করে না, বাসা থাকে, মানে এমনই একটা কষ্টের সময় চলে আসছে আমাদের। দেখা যাচ্ছে আমরা চার ভাই, কিন্তু অন্যান্য ভাইরা কেউ টেক কেয়ার করে না আমাদেরকে, একমাত্র বড় ভাই শুধু টেক কেয়ার করতো। আর আমার যে মেজ ভাইটা, ও বিয়ে করে প্রায় 20 বছর পর্যন্ত নিখোঁজ ছিল, ওর কোনো খোঁজই ছিল না, বাসা থেকে চলে গেছে।
20 বছর?
প্রায় 20 বছর, আমি তো ছোট ছিলাম তখন, ওর ওয়াইফকে রেখে চলে গেছে। চলে যাওয়ার পরে মানে আমাদের সংসারটাই একবারে কেমন এলোমেলো হয়ে গেল, সেজ ভাইটা জিজ্ঞাসা করে না, বড় ভাইটা যে ব্যালেন্স পায় যে চাকরি করে, ও একটা প্রেসে চাকরি করতো, সেই টাকা দিয়ে সংসার চলে না, ঠিক আছে। একটা সময় একবারে খুদে লাথা খেতাম, তারপরে ভাতটা ঠিক মতো খেতে পারতাম না, দেখা যাচ্ছে আটা এনে গোলাই গোলাইয়া তারপরে আমরা খাইতাম, তারপরে এইভাবে চলতে লাগলো। কিন্তু মায়ের একটা কথা ছিল, আমার মা খুব ধার্মিক, উনি এখনো নামাজ পড়া করেন পাঁচে অর্থ।
আচ্ছা,
মায়ের একটা কথা ছিল, না খেয়ে আসো পাড়া প্রতিবেশী জানতে না পারে, কিন্তু অন্যান্য যে বাবা হয়তো বা কোথাও গেলে কিছু খায়, ভাই কিছু খায়, কিন্তু আমরা না সারাদিন না খেয়ে মায়ের পাশে শুয়ে থাকতাম, মায়ের পাশে তিনটা ভাই বোন খুব শুয়ে থাকতাম।
মাও তো কিছু খেত না,
মা তো খেতই না, খাবার পাবে কোথায়? কিন্তু দেখা যাচ্ছে পাশের বাসা থেকে আমাদের বাসায় কাজ করতো, সেই বাসার এক মহিলা ছিল, আমরা বুয়া করে নাকি, উনি কিন্তু ফ্যান দিয়ে দেয়, ওই যে ভাতের মার বলে না, ওইগুলো দিয়ে দেয়, দিয়ে গেলে আমরা তিন ভাই বোনে মিশে খাইতাম, কিন্তু মা তো খাইতো না। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে আমার মা যে পর্দা করে, যে ঘর থেকে বের হয় না, সে আমাদের এখানকার ধানের চাতাল আছে, সেইখানে কাজে নেমে গেল, বোরকা পরে ধান নার থেকে ধান শুকাইতে যায়, এবং কিছু খুদ চাল এগুলো নিয়ে আসে, সেগুলো আমরা খাই, কিন্তু সেগুলো খাওয়ার জন্য একটা লবণ পর্যন্ত আমাদের বাসত না, এমন একটা কষ্ট। যে তখন তো আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না, কিন্তু ওই যে আমাদের খাওয়ার মতো যদি জোস্তারা আছে তো বাইরে বসে খেতে পারতাম, এরকম একটা অবস্থা গেছে আমাদের, খুব কষ্ট গেছে, কিন্তু কোনো ভাইরা ঠিক কেয়ার করেনি। এখন তোমার বড় ভাই মোটামুটি জিজ্ঞাসা করছে, কিন্তু দুদিন কাজ করার পরে যখন দেখলাম যে মায়ের এই অবস্থা, তখন আমি আর থাকলাম না, আমি ছোট, আমি আমি এমন অবস্থা, একটা প্যান্ট পরে থাকতাম, বিলে গিয়ে প্যান্টটা ধুয়ে দিয়ে শুকাইতাম, ল্যাংটা হয়ে বসে থাকতাম, আবার ওই প্যান্টটা পরতাম। এইভাবে খুব কষ্ট করেই তারপর আমি গরু রাখার কাজ দিলাম, এক বছর গরু রাখতেছি।
বয়স কত ভাইয়া?
তখন আমার বয়স হবে 6-7, তখন তো আমার স্কুলে থাকার কথা, আমি গরুর সাথে পারি না, এত ছোট, কিন্তু মানে এই গরুর সাথে পারি না। আমার একটা বোন, আমার আমরা আর প্রথম হচ্ছে বোন, তারপর মাঝখানে আমি, এবং শেষে একটা বোন, আমার তিন ভাই বোনই ছোট। আমি তো কাজ করি 300 টাকা বেতনে, কাজ নিলাম, ওখান থেকে দুপুরে খাই, সকালে খাই, এবং রাতে খাবারটুকু বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে আমরা মা এবং ওই যে বোন, ওদেরকে নিয়ে
তিন ভাই বোন একসাথে বসে
একসাথে খাই। এইভাবে আমাদের সংসার চলতে থাকে। চলতে চলতে আমার তো লেখাপড়া হলো না, আমার খুব লেখাপড়ার ইচ্ছাও ছিল, কিন্তু আমি এই যে গরু রাখার কাছ থেকে তারপরে উঠলাম, হোটেলে জব নিলাম। মানে কি যে অবস্থা তখন,
হোটেল বয়ের জব।
হ্যাঁ, হোটেল বয়ের জব। তখন দেখতে আমার মনে হয়তো যে মানে আমার দেখে মনে হতো রাস্তার কোন টোকাই ছেলে পেলে, মানে এইরকম একটা অবস্থা ছিল।
আচ্ছা ভাই, একটু একটু একটা সেকেন্ড একটু হোল্ড করবেন, আমি আমার শ্রোতাদেরকে একটা কিছু বলতে চাই। জাস্ট এতটুকু আমি বলতে চাই যে আপনারা যারা এই মুহূর্তে মোজাম্মেল ভাইয়ের ঘটনা শুনছেন, তাদেরকে আমি স্পেশালি বলছি যে আপনারাদেরকে একটু আগে আমি বলছিলাম যে আপনারা যখন মেসেজ পাঠান তখন যে টাকাটা খরচ হয় সেই টাকাটাও কষ্ট করে কামানো। আপনারা কি শুনতেছেন ভাইজানরা যে কষ্ট কাকে বলে? ফেসবুকে মেগাবাইট খরচ করেন বৈশা বৈশা, আর নিচে কিছু নাই, পারতেছেন না কারো সাহায্য করতে, পারতেছেন না কাউকে হেল্প করতে, ফালতু খরচ করে বেড়াইতেছেন, ডিজিটাল দুনিয়াতে ডিজিটাল হওয়ার চেষ্টা করতেছেন, শিক্ষাগত যোগ্যতা বাড়াচ্ছেন না, টাকা নষ্ট করতেছেন বাপ মায়ের নিজের। আপনাদের এই কলগুলো শুনে লজ্জা লাগা উচিত, আর সেটা যদি লাগে তাহলে আপনারাও মানুষ হবেন এক সময়। যাই হোক, বলেন ভাইয়া। তারপরে
দেখা যাচ্ছে একটা সময় আমি আর হাল ছাড়িনি, আমি ভাবছি যে না, আমাকে কিছু একটা করতেই হবে। তো আমি এই হোটেলে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি, কাজ করে যে স্যালারি পাই এটা দিয়ে সংসারটা মোটামুটি চলে, মোটামুটি এক বেলা খেলে তিন বেলা দুই বেলা খেতে পারে না, এরকম যায়। তারপর আমার একটাই ইচ্ছা ছিল যে আমার তো অন্যান্য ভাইরা যেটুকু নাটান থাকছে, কিন্তু আমার মা এবং আমার বোন দুইটা, আমি ওদেরকে এখনো অনেক অনেক ভালোবাসি, কারণ ওদেরকে ছাড়া আমি কিছু বুঝি না। আমার বাবা মরলে মনে হয় আমি কান্না করবো না, আমি যেটা সত্যি কথা বলি, কিন্তু আমার মা এবং আমার বোনরা যদি কিছু হয়ে যায় তাহলে মনে আমিও থাকবো না।
আপনার বাবা তো আপনাদের ভরণ পোষণ করেনি, আপনি বাবার প্রতি সম্মান ভালোবাসা আদর কোথা থেকে খুঁজে পাবেন? ওটা আপনি পালনই করতেও পারছেন না।
আমার বাবা কখনই করেনি, আমার বাবার এখনো অনেক টাকা আছে, কিন্তু আমার বাবা একটা টাকা আমাকে খরচ করে না। যেমন আমি বলি, আমাদের যে বড় বোনটা, ও বোনটার 40,000 টাকার মামলা ছিল, ওই 40,000 টাকার মামলা, ওর জন্য ওর নামে ওয়ারেন্ট আসছে, ও দেবে কোথেকে, ওর তো স্বামী সংসার করতেছে, মানে দিতে পারতেছে না, খুব অসহায়। এই 40,000 টাকার আমি প্রত্যেক মাসে 3,000 টাকা করে দিয়ে রিকল এনে, আমি যশোর থেকে রিকল এনে, তারপরে আমি 12 মাসের কিস্তিতে টাকাটা শোধ, এখনো হয়নি, এখন 19,000 টাকা পাবে, আমি এই টাকাটা শোধ করতেছি। তারপরে ওই বোনের ছেলে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে জানাইছে যে একবারে সবকিছু দেওয়া লাগবে, তো আমি একবারে গরু কিনে দিয়ে আসছি, আর প্রায় 30-40,000 টাকা মতো খরচ করে আসছি।
দেওয়া লাগবে কেন, এটা কোন কোন আইনে আছে যেগুলো দিতে হবে?
জানি না, আমার বোনের শ্বশুরবাড়ি থেকে এগুলাই বলতো, আর ও মানে খুব কষ্ট করতো, তো আমি চাইতাম না, আমি এখনো চাই না যে আমার বোনদের কষ্ট হোক, বোনরা ভালো থাকে। তো আমি যেই অপরাধটা করলাম এখান থেকে, আর যখন ওইরকম যে ছোট ছিলাম, রাস্তাঘাটে ছিলাম, তখন কিছু মানুষ আছে ভাইয়া, আসলে আমি বলতে চাই যে আমি ছোট ছিলাম, আমি ভালো বুঝতাম না, এলাকায় কিছু নামি দামি মানুষ আমাকে 10-5 টাকার বিনিময়ে হাতে দিত, দিয়ে বলতো আয় এদিকে, একদিকে নিয়ে যেত, এবং নিয়ে গিয়ে শুধু সেই কাজটাই করতো যেটা একটা ছেলের সাথে করা সম্ভব না।
মাই গড, মাই গড, আই এম সরি, আমি ওই পুরুষ জাতের মধ্যেই পড়ি, এটা আমাদের জন্য অনেক বড় একটা লজ্জার ব্যাপার। আয়নার দিকে তাকাইতে এখন লজ্জা লাগে আমাদের, কারণ আমাদের জাত যা করে বেড়াচ্ছে না, কয়েকদিন পরে এই দেশটার মধ্যে হয়তো মা জাত বলে কিছু থাকবেই না, কিছু থাকবেই না, জন্মই দেবে না আর কোনো পুরুষ, তখন সবচেয়ে ভালো হবে। বলেন ভাইয়া, তারপরে? আপনার কষ্টটা বুঝতে পারতেছি ভাই, বলেন তারপরে।
যখন একদম ছোট ছিলাম আমি আসলে ভালো করে বুঝি না, তখন আমাদের এলাকার একজন, নাম বলবো না, উনি আসলে একজন নামি দামি মানুষ,
আচ্ছা,
উনি এবং ওনার এক ফ্রেন্ড আমাকে নিয়ে গেল একদিন সন্ধ্যা করে কথা বলার জন্য। কি বলবো ভাই, আমি আসলে তো আমার পক্ষে উপরে সম্ভব না।
আমরা বুঝতে পারতেছি ভাই, আমরা বুঝতে পারতেছি।
যাই হোক, সেখান থেকে অকারণ থেকে ঘটার পরে ওইখান থেকে জানি কেমন হয়ে গেছি, এবং ওই ওইটার প্রতি আমাকে ইনভলভ করে ফেলছে মানুষ, যে দেখি সেই দেখি এরকম এরকম একটা ই করতো।
আপনাকে ধরেই নেওয়া হয়েছে আপনি এই ধরনের?
হ্যাঁ, এই ধরনের ওরা ধরে নিয়েছে, কি কারণে এসে জানি না। আরো ছোটবেলা থেকে আবার যখন একটু বুঝতে শিখছি তখন এলাকার ভিত্তিক নাটক হলে, যাত্রা হলে আমাকে নিত, তো আমাকে নিয়ে মেয়ের চরিত্র অভিনয় করাইতো,
আচ্ছা,
এগুলো করাইতো, এবং যারা করাইতো তারা এগুলোই ঠিকই হাসিল করতো।
শারীরিক ভাবে এমনিতে যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার এখন বয়স কত ভাইয়া?
আমার এখন বয়স প্রায় 25-এর মতো।
25-এর মতন, এখনো কি আপনার সাথে এই ধরনের কিছু হচ্ছে বা আপনি করছেন?
না, এখন এটা হচ্ছে না, তবে ওখান থেকে আমি অপরাধ জগতে পা দিলাম। যেটা পা দিলাম সেটা হলো, ও প্রথমে আমার একটা ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড দেখতাম কি শুধু মেয়েদের মতো কথা বলে,
আচ্ছা,
তো মেয়েদের মতো কথা বলে আমি ভাবলাম যে না, মেয়েদের মতো কথা বলে তো আমি চেষ্টা করে দেখবো আমি মেয়েদের মতো কথা বলতে পারি কিনা।
আচ্ছা,
চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ আমি পারি, আমি রং নাম্বারে মিস কল দিই এবং ছেলেরা ব্যাক করে, এবং ছেলেদের মতো আমি মেয়েদের মতো কথা বলি, ওরাও কথা বলে, ফোনে রিচার্জ দেয়, এরকম ঘন্টা পর ঘন্টা কথা বলি। তারপরে এসব চিন্তা করে একটা ফেক আইডি খুলে ফেললাম,
আচ্ছা, ফেসবুকে,
এটা ফেসবুকে ফেক আইডি খুলে ফেললাম, এটা ফেসবুকে ফেক আইডি খুলে আমার এখন আইডিটা আছে প্রায় 5,000+ ফ্রেন্ড আমার।
মাই গড,
এইখান থেকে অনেক অনেক ফ্রেন্ডের সঙ্গে কথা বলা ধরলাম, এবং দেশের বাইরের ফ্রেন্ডের সঙ্গে বেশি,
আচ্ছা,
এই অপরাধের মধ্যে আস্তে আস্তে ঢুকতেছি।
মেয়েদের কণ্ঠে, মেয়েদের কণ্ঠে কথা বলতে থাকলেন?
যখন ফোন করে তখন মেয়েদের কণ্ঠে কথা বললাম, এবং যখন চ্যাটিং করে তখন চ্যাটিং করতেই রাখলাম। একসাথে প্রায় 5-7 জনের সঙ্গে আমি চ্যাটিং করতে পারি,
আচ্ছা,
একটা ফোন থেকে। তো ওকে এইটা সেটা নানান ভাবে বুঝে বুঝে দিতাম, এবং দেখা যাচ্ছে দুদিন ফোন অফ রাখতাম, ওই সিমটা অফ রাখতাম বা ফেসবুকে ঢুকতাম না। সেখান থেকে ওরা প্রশ্ন করতো কেন ঢুকো না, বলতাম যে ফোন নষ্ট হয়ে গেছে, ফোন কিনতে হবে।
আচ্ছা, সবচেয়ে বেশি টাকা কত টাকা নিয়েছেন, কার কাছ থেকে নিয়েছেন?
হ্যাঁ, সবচেয়ে বেশি আমি প্রায় 15,000-20,000 এরকম নিয়েছি।
15-20,000, মানে যার কাছ থেকে নিয়েছেন সে কি তার নিজের টাকা দিয়েছে নাকি বাবা মার কাছ থেকে নিয়ে দিয়েছে?
নিজের টাকা দিতে, সে প্রবাসে থাকে, এবং যারা বাংলাদেশ থেকে টাকা খুব কম দিচ্ছে, যারা বিদেশে থাকে ওরাই বেশি টাকা দিচ্ছে, এবং টাকার বিনিময়ে ওরা শুধু রাতে একটু কথা বলছে এবং সেক্সুয়ালি কথাবার্তা এগুলো বলতো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, মানে তারা জাস্ট একটা মেয়েকে টাকাই পাঠাতো এই জন্য মেয়েটার সাথে যাতে তারা মানে বাজে ধরনের আলাপচারিতা চালিয়ে যেতে পারে রাতের বেলা।
হ্যাঁ, এই আলাপটা করতো, এই আলাপ করে তারপরে ওরা এরকম কন্টিনিউ কথা বলতে থাকে। তো আমি যাদের যাদের টাকা চেয়েছি বেশিরভাগ, আমি সত্যি বলছি যাদের টাকা নিচ্ছি তারা ব্যাচেলার কোনো ছেলে না, আনমেরিড কোনো ছেলে না, ওরা মেরিড পার্সন, এবং আপনি চাইলে কল করে দেখতে পান, ফোন নাম্বার গুলো আমার কাছে আছে এখনো। ওরা মেরিড পার্সন, ওরা সবকিছু জেনে শুনে, ওদের ওয়াইফ আছে, বাচ্চা আছে, সব জেনে শুনে ও আমাকে ফোন করতো, ফোন করে কথা বলতো, রাতে শারীরিক সম্পর্ক করতে তো ফোনে, যেটা ফোন বলে,
বুঝতে পেরেছি, যেটাকে ওভারঅল ফোন সেক্স বলে, যে এই কথাটা ইদানিং খুব চালু হয়েছে সেই জিনিসটা আর কি।
এগুলো বলতো, এগুলো বলতে বলতে দেখা আমিও সময় কাটাইতাম, ওরাও সময় কাটাইতো, হঠাৎ করে বলতাম এই ফোনে ব্যালেন্স নাই, ফোনে এমবি নাই। এখনো ভাইয়া, এখনো আমার ফোনে অনেক, মানে আমি ওইখান থেকে আরেকটা বলি, একটা আইডি খুলেছিলাম পরে, আমার দেখলাম যে না এই আইডিটা থেকে তো বেশ, এখন আবার অনেকে মেসেঞ্জারে কল করে, তো কল করলে মেসেঞ্জারে অনেকের সাথে কথা বলি, ক্যামেরা চেপে ধরেছি, ক্যামেরা নষ্ট আমার, আমি তো দেখতে পাবো না আমাকে, একটা ফোন নিতে হবে, চালাতে হবে।
কিভাবে বলেন এটা মেয়েদের কণ্ঠে, আমাদেরকে একটু বলুন তো, আমরা দেখি আমরা ধরতে পারি কিনা।
ওটা আমি এইভাবেই বলতাম যে আসলে কি, আমার তো কোনো টাকা নেই, আমি কিভাবে করবো, তুমি তো জানো যে বাবা মায়ের টাকা দিয়ে আমার চলতে হয়, এই জন্য আর কি আমার ফোনে টাকা নেই, ফোনটা সাথে আনবে, আমার এখন ঠিক আছে কিছু টাকা নেই, স্যার তুমি কি পারবা, তুমি যদি পারো তাহলে 2,000 টাকা মেজর ভাইয়ের নাম্বারে প্লাস মোজামেল ভাইয়ের নাম্বারে বিকাশ করা আছে,
মুজাম্মল ভাইয়া যেটা যদি জিজ্ঞাসা করতো তাহলে বলতাম কি যে মুজাম্মল ভাইয়া হচ্ছে আমার একটা ভালো বন্ধু, পঞ্চম কলেজে যেতাম তার সাথে পড়েছে হচ্ছে তার নম্বরে দিয়ে।
আপনি মেয়েদের কণ্ঠ নকল করেন অনেক পরের ব্যাপার, মেয়েদের কণ্ঠ অনেকেই নকল করতে পারে, কিন্তু আপনি মেয়েদের কথা বলার ধরন আয়ত্ত করে নিয়েছেন, যে কারণে আপনাকে অবিশ্বাস করা রীতিমতো ইম্পসিবল।
হ্যাঁ এইভাবেই আমি বলতাম, তো এইভাবে বললে ওরা যে টাকা পয়সা দিত, মুজাম্মল ভাইয়ার যে নাম্বারটা বিকাশ নাম্বারটা ওই নাম্বারটা দিত।
আচ্ছা
তারপরে ভাবতে লাগলাম যে আমার আসলে এই যে টাকা ওদের টাকা খাচ্ছি ঠিকই, কিন্তু এই টাকা আমি সংসারে খাটাচ্ছি না, কারণ আমার মায়ের একটাই কথা যে আমার মা জানতো না, কেউ জানতো না, আমার মা সবসময় বলে যে নামাজ রোজা করে ইনকাম করে আমাকে খাওয়া দিবি, আমার টাকাটা যেন হালাল হয়। আমি সেই হালালবাদই কাজ করি, আমি প্রত্যেক দিন ফজরের আজানের সময় উঠে চলে যাই, আমি আমার জবে আমি একটা হোটেলে জব করি এখন, ওইখানে চলে যাই, ওখান থেকে আবার প্রত্যেকদিন রাত 8টায় ফিরি।
আপনি তো আলটিমেটলি আপনার মাকে বা আপনার পরিবারকে ওই টাকা দিয়ে কোনো উপকার করতে পারছিলেন না, তাহলে আপনি এটা কেন করছিলেন?
না ওটা দিয়ে উপকার করতে পারছিলাম, ওটা একটা নেশার মতো হয়ে গেছিল আমার কাছে। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে বসে বসে এই টাকা খরচ করতাম, এটা ফোন কিনতাম, নিজের জন্য একটা কিছু করতাম, কিন্তু আমি আমার এটা আমার ফ্যামিলির কোনো কাজে লাগাতাম না।
মানে সোজা কথা, এই এই অপরাধগুলো আপনি করেছেন সম্পূর্ণ নিজের বিলাসিতার জন্য ভাইয়া?
রাইট, হ্যাঁ নিজের জন্য এগুলো করেছি। তারপরে আমি বুঝতে পারলাম যে না, আমি তো ভুল, সে হোক যে অসভ্য টাইপের ছেলেপেলে হোক আর সভ্য টাইপের ছেলেপেলে হোক, কারণ যে সমস্ত কথা বলতো এটা কোনো ভালো টাইপের ছেলেরা বলতো না, সেখান থেকে গেলাম। এরপরে হঠাৎ হয়ে গেল কি, এই যেমন নাচ গান করতাম, তো আমি এবার নাচ করি আমার এলাকাতে, আমি শিল্পকলাতে নাচ করাই, আমি বিভিন্ন জায়গা থেকে নাচ করি আমার কাজের সাথে। তারপর হয়ে গেল কি, এরকম কিছু ছেলেদের সাথে চলতাম, ছেলেরা মেয়েদের মতো কেমন চলাফেরা করতো, মানে ছেলেও কিন্তু ওই যে রাতের বেলা নামতো একটু সারি সারি পিন্ডা নামতো, নাইমা ঈদের সাজ দেয় এই ভাইয়া আমরা তো ঠিক যাবানো, সেরকম করে কথা বলতো, এরকম করে কথা বলতো। তো ভাবলাম যে না আসলে তো এইখানে একটা দরকার, খুলে ফেললাম ওইখানে একটা হিজরাতের একটা আইডি খুলে ফেললাম, ওখানেও বেশ 12 ফ্রেন্ড জমা হয়ে গেল। ওই ফ্রেন্ডদের সঙ্গেও সারাদিন কথা কথা বলতাম, ফোন করলে ফোনে কথা বলতাম, ফোন নাম্বার দিতাম, ফোন নাম্বার দিলে মানে অনেক ভাবে জিজ্ঞাসা করতো যে কি ব্যাপার তুমি করো, আমি তো বাবা মার সাথে থেকে লেখাপড়া করি, আমি কি বলো তোমাদের না দল আছে, তোমরা দলে গেছো? এই ভাইয়া আমরা এখন তো দলে যেতে পারি না, আমরা দলে থাকি না, আমি বাসায় থাকি লেখাপড়া করি, বাবা মামাকে দলে পাঠাবে না। এরকম করে অনেক কথা কথা বলে তারপরে আমি ফোনে ব্যালেন্স দিতাম, এবং অনেকে চাইতো ফোনে আমার সাথে, আমি হিজাদের সাথে থাকতে চাই, করতে চাই,
যেই প্রোফাইল দিয়েই হোক যেভাবেই হোক, আপনি ছদ্মবেশে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন ভার্চুয়াল ওয়ার্ল্ডে, তাই না? হয়তো হিজরা প্রোফাইল দিয়ে কিংবা মেয়েদের নামে প্রোফাইল দিয়ে। তো আমার কথা হচ্ছে মোজাম্মেল ভাই, জিনিসটা কি এখন বন্ধ হয়েছে নাকি এখনো চালাচ্ছেন? কারণ নেশা থেকে কিন্তু আমরা সহজে বের হয়ে আসতে পারি না, আর আপনি নিজেই বলছিলেন যে এটা একটা নেশা।
হ্যাঁ নেশা ছিল, জিনিস থেকে আমি সম্পূর্ণভাবে বেরিয়ে আসছি, কিন্তু আইডিটা কিভাবে ব্লক করে আমি সেটা জানি না, সেই কারণে ব্লক করতে পারতেছি না, বাট আমি ওখানে ঢুকতেও পারি, আর ঢুকছি না, আমি কখনোই ঢুকি না, আর যদি কখনো ঢুকিও তার সাথে আমি চ্যাট বা কিছু করি না।
আপনি যাদের সাথে অপরাধ করেছেন তাদের মধ্যে কি এমন কেউ ছিল না যে সত্যি সত্যি আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছিল, ভালোবেসে ফেলেছিল, বা সত্যি চাইছিল আপনার সাথে দেখা করতে, এরকম কি কেউ ছিল না?
হ্যাঁ অনেক ছিল, এবং এই যে আমার যে হিজড়িটা, এটা থেকে এই মনে হয় যে 15-20 দিন হবে ঢাকা থেকে এটা ছেলে চলে আসছে আমার এখানে,
দেখা করতে কুয়াটা কাটা পর্যন্ত চলে গেছে,
কুয়াকাটাতে চলে আসছে, ও চলে আসছে, আমি ভাবছিলাম দুষ্কর্মী করে, তারপরে ও চলে আসছে, ও যখন চলে আসছে আইসা বলে কি আমি তোমাদের স্টেশনে, আমাদের স্টেশনে তখন আমি কাজে চলে গেছি, আমি কাজ করতেছি এখন সকালবেলা, আমি কি করবো, আমি স্টেশনে কিভাবে আসবো? আমি ওর বলছি দেখো আমি তো, তুমি স্টেশনে চলে আসবো, আমি তো ভাবছিলাম তুমি 10টা 11 সময় আসবা, আমি তো আমার কোচিং এ চলে আসছি এখন, তো আমি তোমাকে রিসিভ করতে পারবো না, কাজ করো, এরকম একটা হোটেল আছে, হোটেলের নাম বলে যান, তুমি হোটেলে গিয়ে ওঠো, যার যত টাকা ভাড়া নিবে তুমি ওইখানে একটা সিট নাও, আমি ফ্রি হয়ে তারপর তোমার কাছে আসবো।
তারপরে কি করলেন?
তারপরে ও যখন ওইখানে এসে থাকলো 12টা 12:30 দিকে আমি চলে আসছি, আমি ও আমাকে ফোন দিতেছে বারবার কি ব্যাপার তুমি আসছো না, তুমি আসছো না, আমি বলতেছি যে আমি তো আসতেছি তুমি একটু অপেক্ষা করো। এর ভিতরে আমি ঠিকই চলে আসছি, দরজা নক করলাম, কত নাম্বার রুম জিজ্ঞাসা করলাম, আচ্ছা আবার ওই অডেল আমার পরিচিত, ঢুকে গেলাম, ঢুকে দরজা নক করলাম, দেখে ও দরজাটা যে খুলে দিল দেখলো আমাকে সামনে, আমাকে বললো কি আপনি, আমি বলছি আপনি এই না অমুক মানুষ, হ্যাঁ অমুক মানুষ। তারপর আমি রুমের মধ্যে ঢুকে গেলাম, আমি অনুমতি না নিয়ে রুমে ঢুকে গেলাম, আর আপনাকে আপনাকে একটা সিরিয়াসলি কথা বলবো যেটা আপনাকে শুনতে হবে। বললো হ্যাঁ বলেন কি বলবেন। তা আমি বললাম দেখেন আমি সেই সেই লোক যে যার সাথে আপনি কথা বলতেন। বললে কি করে সম্ভব? আমি কে ভাইয়া সম্ভব সবই সম্ভব, আমি তোমাকে নিয়ে আসছি ঠিক আছে, আমি তোমাকে কোনো ব্ল্যাকমেল করবো না কিছু করবো না, এই জন্য তুমি আসছো বেশ ভালো করে আছেন, তুমি দেখো আমি কে, তুমি আমার সাথে এখানে বেড়াই থেকে তারপরে তুমি যাই সমস্যা নেই। তো ভাই এটা একজন ছিল, এক রাত ছিল আমাদের এখানে, থেকে আমরা খুব ঘুরে ঘুরে কুয়াকাটা খুব আনন্দ করছিলাম, আনন্দ করে তারপরে দিন যাওয়ার সময় অনেক হাসাহাসি করলো যে ভাইয়া আসলে আপনি মজার লোক। আমি তো মজার লোক ঠিক আছে, কিন্তু তোমার এটা জেনে আসা উচিত হয়নি, একটা মেয়ে হয়তো সেটা আলাদা কথা, তুমি একটা সিচুয়েশনে রিলেশন করতে এখানে চলে আসতো, এটা তোমার ঠিক হয়নি, অনেক অনেক বুঝে তো দেখে দিচ্ছি।
এটা মানে মেয়ে নাকি হিজড়া নাকি ছেলে আসলে কোন ধরনের সেটা এখানে জরুরি বিষয় নয়, জরুরি বিষয় হচ্ছে যে যেটাই বলা হয়েছে সেটা সে নয়, যথেষ্ট পরিমাণে ভেরিফাই না করে যথেষ্ট পরিমাণে যাচাই না করে নিজের শহর থেকে অন্য শহরে চলে যাওয়াটা প্রচন্ড বোকামি, আপনি বোধ হয় এটাই বলতে চাচ্ছেন।
হ্যাঁ আমি এটা ওনাকে ডাইরেক্ট বলছি যে এইভাবে আসাটা উচিত হয়নি, কারণ আমি না হয় আমি এখানে ছাড় দিলাম, আমি না হয় কিছু বললাম না, কিন্তু অন্য অন্য লোক থাকতে পারতো যে তোমাকে ব্ল্যাকমেল করতো, তোমাকে কি টাইম করে তোমার বাসায় ফোন করতো, কিংবা তোমার হ্যান্ডসেট রেখে দিত, তোমার টাকা পয়সা রেখে দিত, তোমার এটা ঠিক হয়নি।
অনেক কিছু হতে পারতো,
ঠিক আছে যাও তুমি একটা রাতে, এক রাত আমরা থাকছি, আমার তিন চারজন মিলে হোটেলে থাকছি কুয়াকাটাতে, ঘুরছি খাইছি, তারপরে ও পরের দিন চলে গেছে।
ওয়েল মোজামেল ভাই একটাই শুধু কথা বলতে চাই, আমাদের আর সময় নেই, আমরা অনেকক্ষণ কথা বলেছি, জাস্ট এতটুকুই বলতে চাই যে আপনি যদি এখনো সরে এসে থাকেন এখান থেকে, একটা একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার কিন্তু আপনি যে অপরাধগুলো করেছেন সেই অপরাধগুলো আপনি বাধ্যতামূলকভাবে করেননি, নিজের বিলাসিতার জন্য করেছেন। এমন যদি হতো এটা দিয়ে আপনি আপনার বাবাকে মাকে সাহায্য করছেন, আপনার বোনকে সাহায্য করছেন, তাহলে আমি একটা কারণ ধরে নিতে পারতাম, কিন্তু আপনার যে অতীতের জীবন সেই অতীতের জীবন থেকে আপনার মা আপনাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছিল যেটা আপনি অর্জন করতে পারেননি, সেটা হচ্ছে সর্বরকম সব অবস্থায় সৎ থাকা। আপনি যেভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, জাস্ট এটুকুটুকু চিন্তা করুন যে এই কাজটা যদি আপনার মা করতো আপনি আপনার মাকে মাফ করতে পারতেন, আপনাকে খাওয়ানোর জন্য করলেও? কখনোই মাফ করতে পারতেন না, আপনি নিজেই আপনার মাকে বলতেন যে আপনার মায়ের চরিত্র ভালো না, আপনি নিজেই এই কথাটা বলতেন, বা এই কাজটা যদি আপনার বোন করত তাহলেও আপনি তাকে কখনোই ভালোভাবে নিতে পারতেন না। নিজেকে কেন অতটুকু সম্মান আপনি দিতে পারছেন না ভাইয়া? সমান সম্মানটা তো আপনারও প্রাপ্য।
এগুলো ভেবেই ভাইয়া, এগুলো ভেবেই আমি ভাবছি আপনাদের সাথে ট্রাই করছি যে আমি কথা বলবো, আসলে আমার ভুল হয়েছে, আমি সবার সাথে সরি বলবো, যারা শুনছে যারা শুনতেছে, অবশ্যই এর মধ্যে আমার ফ্রেন্ড থাকবে, অবশ্যই থাকবে, কারণ আমার দুই তিনটা আইডি সমস্ত 5000 প্লাস ফ্রেন্ড আমার, আর আমার জন্য আমি ভুল মানুষ করে সে ভুলটা বুঝতেও পারে, তো আমি আমার ভুলটা বুঝতে পারছি, প্লাস আমার অনেক আমি এই টাকাকে সুখী না, আমি অনেক কষ্ট করছি, আমি এখন অনেক কষ্ট করি, আমার পুরো ফ্যামিলিটাকে আমি জানতেছি, আমার দুইটা বোনকে আমি জানতেছি, অবশ্য শ্বশুর বাড়িতে থাকে, তারপরে চাওয়া পাওয়ার শেষ নাই, ওদের চাহিদা পূরণ করতেছি, করার চেষ্টা করতেছি।
এবং আপনি পারবেনও, আপনি পারবেনও, শুধু একটা জিনিস মনে রাখবেন, কষ্ট যতই হোক নষ্ট করা যাবে না, নিজেকেও না অন্য কাউকেও না, জাস্ট এতটুকু মনে রেখে এগিয়ে যাবেন। এবং আপনি যেহেতু এভাবে নিজের নাম বলে নিজের ঠিকানা বলে সবার মাঝখানে এভাবে স্বীকার করতে পেরেছেন, আমরা ধরেই নিতে পারি যে আপনি যথেষ্ট সাহসী একজন মানুষ, এবং সাহসী মানুষের একটা জিনিস কি, কখনো দেবে যেতে হয় না, কখনো নীচে নেমে যেতে হয় না, তারা কোনো না কোনো ভাবে উপরে থাকেই, এই সাহসটা নিয়েই, এবং এই সাহসটার মধ্যে সততা থাকতে হবে, এবং আমি আশা করছি আপনার সাহসে এখন সততাই শুধু, কারণ আপনি অসৎ কোনো কাজ করছেন না, রাইট?
হ্যাঁ আমি
আপনি একটু কষ্ট করে যদি আপনার রেডিওর সাউন্ডটা কমাতেন, এখানে রিফ্লেক্ট করছে। হ্যাঁ আপনি লিসনারদের জন্য কিছু বলতে চাচ্ছিলেন?
আমি চাচ্ছি বলতে চাচ্ছি যে আমার মতো ভুল না করে, এবং বাবা মা বোন ভাই যেই হোক না কেন, ভাইকে সে টেকার করুক আর না করুক, সে বাবা মা বোন এদেরকে যেন কেউ কোনো কখনোই অবহেলা না করে,
যদি ওদেরকে অবহেলা করে তাহলে ওরা জানবে কোথায়। একটা ভাই হচ্ছে ওদের শক্তি, শ্বশুর বাড়ি থাকলেও একটা ভাইয়ের যে একটা শক্তি বোনের কাছে সেটা আলাদা, একটা মায়ের যে একটা শক্তি ছেলের কাছে সেটাও একবারে আলাদা। সবাই যেন এখানে আমার আর একটা কথা রয়ে গেছে ভাইয়া,
বলুন
কথাটা আমি বলছি। এর মাঝে আবার আমার বাবা মা দেশে আমাকে বিয়ে করাইছে, তো আমি সংসার জীবনে সুখী না, মারামারি কাটাকাটি সেগুলো না, বিয়ে করাইছে। বিয়ে করার পরে প্রায় দুই বছর পরে আমাদের বেবি আসছে, বেবিটা হয়েছে, কিন্তু আমার ওয়াইফ কিছুদিন পর পর ওর বাপের বাড়ি চলে যেত, চলে গেলে আসতে চাইতো না।
কেন, সেটা কেন, কারণটা কি
জানি না। আমার মা বাচ্চা থেকে বলতো যে সবাই নামাজ রোজা করতে হবে, রান্না বান্না করে নামাজ, মানে মায়ের সাথে একটু লাগতো, তেমন সিরিয়াস ছিল না, আমাকে বলতো না চলে গেলে আসে না, আমি তোমার বাড়িতে যাবো না, আলাদা খাবো, এই করবো সেই করবো।
আচ্ছা, আমাকে কি একটা একটা কথা আপনি বলতে পারবেন? আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করি, হয়তো আমি সম্পূর্ণভাবে ভুল, তারপরে আমি জিজ্ঞেস করি, আপনি নিজে থেকে আপনার ছোটবেলায় আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর প্রেক্ষিতে বলছি, যে আপনি কি কোনো কারণে ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করেন বা মেয়েলি ভাবে চলতে ফিরতে পছন্দ করেন নিজের ভিতরে কোথাও?
কখনোই না, কখনোই না। আপনি আমার, আমি আপনার সাথে কমেন্ট করছি, আপনি আমার আগে একটু ঘুরে দেখবেন, আমার আগেটা আমি হ্যান্ডসাম একটা ছেলে, একবারে পরিপূর্ণ হ্যান্ডসাম একটা ছেলে, আমার আমার মধ্যে কোন এরকম ভাব নেই, আমি যখন যেরকম চাই তখন সেরকম করতে পারি।
ভাইয়া, আমি কিন্তু আপনাকে প্রশ্নটা করছিলাম আপনার দৈহিক সৌন্দর্য বা অসৌন্দর্যের কারণে না, এই যে ঘটনাটা যেটা ঘটে ছেলেদের ছেলেদের প্রতি আকর্ষণ, মেয়েদের মেয়েদের প্রতি আকর্ষণ, এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু হরমোনের ব্যাপার ভাই, এটার উপরে আপনার কন্ট্রোল নাই, এটা প্রকৃতি আপনাকে যেভাবে বানাইছে আপনি সেভাবে হতে বাধ্য, এটা প্রকৃতির চিন্তা আপনাকে এভাবে বানানোটা, এটা আপনি নিজে থেকে করেননি। কিন্তু অনেকের যেটা হয় যে পারিপার্শ্বিকতার কারণে তাদের মধ্যে এটা চলে আসে, জাস্ট এতটুকু জানতে চাওয়া, এটা কিন্তু খারাপ বা ভালো কোনটাই বলছি না আমি।
না ভাইয়া, আসলে সমগ্রামের মধ্যে আমি একদম নিয়ে এগুলো আমি বিশ্বাস করি। তো এখান থেকে আর একটা ব্যাপার বলা আছে, যখন ছেলে আমার নামটা একসাথে মেয়ের মতো করে ওই নামে নামে টাকা তুলতাম, দেখা যাচ্ছে রাত দশটা বাজে এক এক গ্রামে চলে যেতাম,
তারপরে
দিনের বেলা মানুষ কাপড় চুগুলো দিত, ওই কাপড় চুগুলোকে ফেরি করতাম এক প্রকার নিয়ে যেতাম, রাত্রে পড়তাম, আবার রাত্রে ওদের বাসার সামনে পালিয়ে যেতাম, ওইটা পড়ে ধরে ওই ওই ছেলেদের সাথে চলে যেতাম একবারে গ্রামের মধ্যে, আর ওর ছেলেরা যারা হয়েছে কলেজে ওদের সাথে মিশতাম, পরিপূর্ণ ছেলে, কিন্তু আমিও ছেলে ওরাও ছেলে, ঘুরতাম। আসলে কথাটা কিভাবে বলতাম সে কথাটা এখানে এইভাবে বলি, ঘুরতাম আসতাম, ঘুরে যেতাম, এই ভাইয়া এই ভাইয়া কি করে খাবো দেন ভাইয়া, আল্লাহ মানুষ বানাইছে কি করে খাবো ভাইয়া দেন, এইসব বলতাম ভাইদেরকে, আর বলতাম যে ভাইয়া এই যে আমার বোন আসছে, দেখো আমার ছোট বোন, আমার বড় বোন,
এদেরকে
নিয়ে আসছি, টেস্ট চালাইতে হবে ভাইয়া, কিছু দাও ভাইয়া। এমনও হয়েছে যে একটু দুষ্টুমি করার জন্য ওরা দুজন 1500 টাকাও দিয়ে দিচ্ছে,
1000 টাকাও
দিয়ে দিচ্ছে, এইরকম করে আমরা ফ্রেন্ডটা অনেক দুষ্টুমি করতাম। ওরা এখনো আছে ওইখানে, কিন্তু ভাই একবারে
আমরা আশা করছি ভবিষ্যতে আপনি এই ধরনের কোন অন্যায়ের সাথে আর কখনোই যোগাযোগ রাখবেন না, বরং এরকম অন্যায় কাউকে করতে দেখলে হয়তো আপনি সবার আগে ঠেকাবেন। তাই আজকের মতন কথা এখানে শেষ করতে হচ্ছে আমাদের মোজাম্মেল ভাই, আমাদের হাতে আর সময় নেই, আর এই তো কথা, আর তো কিছু বাকি নেই। আপনি নিজেই যখন স্বীকার করতে পেরেছেন, আপনি খুব ভালো করেই জানেন আপনাকে কিভাবে কি করতে হবে, তাই না?
জি, এখন আমার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে সবাই সে চাওয়াটা হচ্ছে, আমার ওয়াইফ যেটা ও রাগ করে এখন ঢাকা চলে গেছে 3 বছর প্রায়, 3 বছর আমার সাথে কোনোভাবে কোনো যোগাযোগ নেই, সালিশ ব্যবস্থা অনেক জায়গায় হয়েছে, থানায় হয়েছে, তারপরে চেয়ারম্যান অফিসে হয়েছে, ওদের বাড়িতে হয়েছে, কিন্তু কোথাও থেকে আমি আল্লাহর রহমতে কেউ কি নাই, আমাকে কেউ বলতে পারে না যে ছেলেটা খারাপ, আমার মা খারাপ কেউ বলতে পারেনি,
কিন্তু
সে নিজের ইচ্ছায় আমার বেবিটাকে ওর বাড়িতে গেছে, সে ওইখানে চলে গেছে, ঢাকায় চলে গেছে, ঢাকায় থাকে, একদিন ফোন দিলেও সে আমার ফোন রিসিভ করে না। আর এদিকে আমার মেয়েটা যে কি হালে আছে আমি যে দেখতে যাবো, কিন্তু ওরা বাজে বিহেভ করে, তো আমার শ্বশুর বাড়ির লোকজন খুব বাজে বিহেভ করে,
সেটা
আমাকে খুব খারাপ লাগে, তখন আমি বলছি যে আমি যদি কখনো ওকে থাকতে হয় সেদিনকে আমি নিয়ে আনবো, এর আগে মেয়েটা আনবো না, মেয়েটার জন্য খুব কষ্ট লাগে মাঝে মাঝে, খুব খারাপ লাগে, আমার মনে হয় যে আঁকা শিখতে পারি না, আমার এত কষ্ট লাগে যে আমার মেয়েটা আমি দেখতে পাচ্ছি।
আমরা প্রাকৃতিক প্রাকৃতিক নিয়মই আমরা ধরে নিচ্ছি, যেহেতু অপরাধ আপনার জীবন থেকে চলে গেছে, ভালোবাসা ফেরত আসতে বাধ্য, হয়তো একটু সময়ের ব্যাপার, কোন না কোনো ভাবে সে অবশ্যই ফিরে আসুক এই চাওয়া নিয়ে আজকের মতন কথা এখানেই শেষ করছি মোজাম্মেল ভাই। আমাদের টেকনিক্যালি আর সময় নেই, বাট ধন্যবাদ অনেক আপনাকে আপনার প্রত্যেকটা কথা স্বীকার করার জন্য, এভাবে আমাদের সবার মাঝখানে এই কথাটা বলতে পারার জন্য যে পরিমাণ সাহস লাগে সেই পরিমাণ সাহস কয়জন মানুষের আছে তা তো এই অনুষ্ঠান শুনলেই বোঝা যায়। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি পরে এসে আবার কারো না কারোর সাথে হয়তো কথা হবে কিংবা এস এম এস গুলো পড়া হবে, তাই আপনি করতে থাকুন এস এম এস 2221 এই নম্বরে এবিসি স্পেস দিয়ে আপনার ছদ্মনাম স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে আপনার অপরাধগুলো লিখে পাঠিয়ে দিন 2221 এই নম্বরে অথবা facebook.com/abcradio89.2fm এই পেজেও আসতে পারেন, তাহলেও আপনি খুঁজে পাবেন আমাদেরকেই।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo Recharge Yourself.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, রাত 12:30 উপরে বাজছে আর এই মুহূর্তে চলছে রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর আপনারা আমার সাথে আছেন, অনেকে আমাকে এস এম এস পাঠাচ্ছে, অনেকে আমাকে কল দেওয়ার চেষ্টা করছে, বাট আমি বেছে বেছে কিছু এস এম এস পড়ব। যেমন প্রথম মেসেজটা আমাকে পাঠিয়েছে #AAA লিখে যে রেহান, আমার একজন আত্মীয় স্বামী থাকার পরও অবৈধ সম্পর্ক করে এবং একটা বেবি নষ্ট করেছে যা আমি জানি কাউকে বলা হয়নি, এটা কি আমার অপরাধ? আচ্ছা, তোমার কাছে কি পরকীয়া সম্পর্ক এবং শিশু হত্যা অপরাধ বলে মনে হয় না? যদি না মনে হয় তাহলে আমি তোমাকে বলবো যে প্লিজ দরজাটা খোলো, একটু পৃথিবীতে বের হয়ে দেখো কোনটাকে অপরাধ বলে কোনটা অপরাধ নয়, এটা তো প্রশ্নের বাইরে, তাই না? একটা মানুষ একটা বাচ্চাকে খুন করেছে, একটা মানুষ তার স্বামীর অজান্তে বা হাজবেন্ডের অজান্তে যেটাই হোক না কেন পরকীয়া প্রেমের মধ্যে সম্পর্কিত হয়েছে, প্রেমের সম্পর্কে এগিয়েছে, এটা অবশ্যই কোনো ভালো কাজ না, এটা অবশ্যই অপরাধ, এবং এটা তুমি তাকে থামাতে না পারলেও তোমার যদি তার ব্যাপারে কাউকে বলতে ইচ্ছে নাও করে তারপরেও এটা তোমার বলা উচিত ছিল কিছু মানুষকে। ফর এক্সাম্পল, যে মানুষটা এটা করছে তার হাজব্যান্ডকে বলা উচিত ছিল, কারণ হচ্ছে সেই মানুষটা কিন্তু সারাটা ক্ষণ ধোকা খাচ্ছে এবং এই মানুষটা যদি একসময় তাকে ছেড়ে চলেও যায় তখনও কিন্তু তোমার আর কিছু বলার থাকবে না। সো এই ধরনের একটা অপরাধ জেনে শুনে হতে দিতে থাকা ঠিক না, আর যদি হতে দিতে থাকতে তুমি বাধ্য হও তাহলে একটা কথা বলে দিই, যখন তোমার সামনে অ্যাটলিস্ট ওই মানুষটা পড়বে ওই মানুষটাকে এক সেকেন্ডের জন্য লজ্জা না দিয়ে ছাড়বে না, এতটুকু বলি। হয়তো তার ক্ষমতা অনেক বেশি, তার সম্বন্ধে বললে হয়তো তোমার কথা কেউ বিশ্বাস করবে না, হয়তো তার সম্বন্ধে বলতে গেলে তার হাজব্যান্ডই উল্টা তোমার উপরে অ্যাকশন নিবে, তারপরে নিজের ওয়াইফকে বাসায় যেভাবে যা বোঝার বোঝে নেবে, কিন্তু তুমি হয়তো বিপদে পড়ে যাবে। এরকমটা যদি হয় তাহলে তাকে লজ্জা দাও, তাহলে তাকে লজ্জা দাও বারবার তোমার মতন করে, যেভাবে তোমার পক্ষে সম্ভব সেখানে লজ্জা দাও। তাকে খুনি বলে বারবার ডাকো, যদি একলা একলা থাকে তাকে খুনি বলে বারবার ডাকতে পারো, কারণ তুমি যেটা বলেছো যে সে একটা বেবি নষ্ট করেছে, অর্থাৎ অ্যাবর্শন করেছে, অ্যাবর্শন আইনত একটা দণ্ডনীয় অপরাধ, এটা কখনো কেউ করতে পারে না, এটার মানে খুন ছাড়া আর কিছুই নয়। একটা বাচ্চা যখন পেটের ভেতর তৈরি হয়ে গেছে, পেটের ভেতর যখন সেই বাচ্চাটার মধ্যে জীবন চলে এসেছে, সে যখন মায়ের মাধ্যমে খাবার খায়, এই একটা অবস্থানে যখন আছে তার মানে সেটা একটা জীবন, সেটা বাড়ছে, যেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। আমরা জানি মানে লিভিং থিংস এর অনেকগুলো ক্যারেক্টারিস্টিক এর মধ্যে এটাও একটা যে দে গ্রো, তাই না? দে মুভ, দে গ্রো, এই ধরনের ব্যাপারগুলো আছে, তার মানে এটা খুন। সো একজন খুনিকে তুমি যদি স্বাভাবিক জীবন যাপন করতে দাও তাহলে এটা অনেক বড় অপরাধ, এটা কোনো ছোটখাটো অপরাধ নয়। #AAA তোমাকে বলতে চাচ্ছি। এরপরে মোবাশ্বেরা মৃধা আছে আমাদের সাথে, লিখছে যে আমি গত মাসে প্রাইভেট না পড়েও বাসায় বলেছি পড়েছি এবং যথাসময়ে মাস শেষে টাকা নিয়েছি, তবে সেই টাকা স্যারকে না দিয়ে তারপরে কি করেছেন সেই এস এম এসটা আসলে, যেভাবেই হোক আপনি হয়তো গল্পের বই কিনেছেন এরকম ধরনের কিছু লিখতে চাচ্ছিলেন। ওয়েল, দেখেন মোবাশ্বেরা মৃধা, ব্যাপারটা হচ্ছে কি যে মাঝে মাঝে টাকা কতটুকু ছিল সেটা আসলে ঠিক ম্যাটার করে না, ম্যাটার করে যে টাকাটা আমি কিভাবে কোন উপায় নিচ্ছি। আজকে থেকে এক মাস পরে যদি আপনার মা বাবা জানতে পারে যে আপনি এই কাজটা করেছেন, হয়তো সেটা 1000 টাকা হবে বা 1500 টাকা বা ধরলাম 2000 টাকা আপনার স্যারের বেতন, সেটা আপনি তার কাছে না পড়ে সেটা দিয়ে আপনি গল্পের বই কিনেছেন, বা গল্পের বই কাউকে কিনে দিয়েছেন বা নিজে কিছু কিনেছেন, যে কোনো ধরনের আনন্দ করেছেন, যাই করেছেন না করেছেন সেগুলো সব বাদ, যখন এই ঘটনাটা আপনার বাবা মা বা যে টাকাটা আপনাকে দিয়েছে সত্যি সত্যি তারা যদি জানতে পারে, তাহলে প্রথমে তাদের কিন্তু এটা মাথায় আসবে না যে ও মাই গুডনেস ও 2000 টাকা চুরি করলো, এটা একবারও মাথায় আসবে না মৃধা। প্রথমে যেটা চিন্তা আসবে সেটা হচ্ছে আমার সন্তান আমার সাথে প্রতারণা করলো, আমি তো আমার সন্তানকে বিশ্বাস করতাম। এই যে বিশ্বাসটা আপনি হারাবেন না আপনার আপন মানুষের কাছ থেকে, এটা আপনি আর কোনো দিনও ফেরত পাবেন না, এটা আপনি আর কোনোদিনও ফেরত পাবেন না, কোনোদিনও ফেরত পাবেন না, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, বাবা মা পারে না এমন কিছু নেই, তারা সন্তানের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদেরকে ক্ষমা করতে পারে, না হলে পৃথিবীর প্রত্যেকটা সন্তান অলমোস্ট মেরে ফেলার যোগ্য। যে ব্যবহার তারা বাবা মায়ের সাথে করে, যে অপরাধ তারা বাবা মায়ের সাথে করে, সেই হিসাবে বললাম আর কি, কিন্তু সেটা ঘটনা না। ঘটনা হচ্ছে আপনি প্রতারণা করেছেন, এই প্রতারণাটা করা যাবে না। এই প্রতারণাটা যখন সামনে আসবে তখন বুঝবেন টাকার অ্যামাউন্টটা বড় ব্যাপার না, কোচিং ফাঁকি দেওয়া বা স্যারকে ফাঁকি দেওয়াটা বড় ব্যাপার না, মিথ্যে হঠাৎ করে একটুখানি বাবা মার সাথে বলে ফেলাটাও বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে কখন আপনি মিথ্যাটা নিজেকে বাঁচানোর জন্য বলছেন আর কখন আপনি মিথ্যাটা নিজের বিশ্বাসটাকে বাজি রেখে তারপরে বলছেন। বিশ্বাস বাজি রেখে যে মিথ্যা সেটাকে প্রতারণা বলে, আর নিজের মিথ্যার ভোগ বা উপভোগ যেটাই করতে হয় সেটা তো আপনি গল্পের বই কিনেই করেছেন বা হয়তো এখনো করছেন, বাকিটাও আসবে আপনার কাছে। আবারও একটা বিরতি নেবার সময় এসে আরো কয়েকটা SMS পড়বো এবং ফেসবুকেও খুব সুন্দর কিছু কথা কেউ কেউ লিখেছে সেগুলো পড়ার চেষ্টা করব, তবে সবারটা নয় কারণ অনেকগুলো শেয়ার হয়েছে। আমি দেখতে পাচ্ছি 56টা শেয়ার, তার মধ্যে প্রথমেই আছে পিপল চৌধুরী প্লাস আলো ইসলাম রিফাত আরেস, তাদের অনেকেরই অনেক কথা আছে, বাট এই গানটা শুনে তারপরে আসব, তারপরে বিরতির পরে আবারও ছোট্ট কিছুক্ষণ কথা হবে। স্টে টিউনড উইথ 89.2, ইউ আর লিসনিং টু ABC রেডিও, অ্যান্ড অফ কোর্স আমি রেহান আপনাদের সাথে আছি এবং রাত একটা পর্যন্ত থাকব। এখনো একটু সময় আছে, তো চাইলে আপনার অপরাধ স্বীকার করতে পারেন, SMS করতে পারেন 2221 এই নম্বরে, ABC স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার অপরাধ, স্পেস দিয়ে 2221।
আরো নীল নদীর তীরে গান ধরিলো
Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. রাত 12:50 এর মতন বাজে আর আপনি এখনো শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, কারণ এখানে চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল। বাই দ্য ওয়ে ডিয়ার লিসনার্স, উইন্টার শেষ মানে সুখের দিনও শেষ, আবার সেই গরম, সেই অস্বস্তি, ডিহাইড্রেটেড সিচুয়েশন। বাট আমার কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেই, সামারেও আমি থাকবো পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বাসা, আমার সাথে অলওয়েজ থাকে অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক। ট্রাস্ট মি, অরেঞ্জিতে আসলেই আছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপেই আপনি পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পালপের রিফ্রেশিং টেস্ট আর এক্সপিরিয়েন্স করবেন পালপি ফুর্তি, কাজ অরেঞ্জি মানেই বোতল ভর্তি পালপি ফুর্তি। ওয়াল, অনেকগুলো এস এম এস এর মধ্যে একটা এস এম এস আমার কাছে, এটা বলছে সোহেল মোল্লা যে আমি একজন ইয়াবা অ্যাডিক্টেড আর আমি 5 জেলে গিয়েছি, আমার জীবনের সব ঘটনা বলতে চাই আর আমি কি করি, কি করে ইয়াবা ছাড়বো আমি বলতে পারছি না। ওয়েল ভাই, আপনার মেসেজটা অনেক দেরিতে পেয়েছি, না হলে অবশ্যই আপনার সাথে কিছু কথা আমি বলার অবশ্যই চেষ্টা করতাম, কিন্তু এই মুহূর্তে এতটুকু বলতে পারি যে আপনি যদি কোন রকমের নেশা থেকে বের হয়ে আসতে চান তাহলে আপনার আপনার পরিবারের সাহায্য নিয়ে আপনার নিজেকেই বন্দি করে ফেলতে হবে। বন্দি যদি করে ফেলতে পারেন অন্তত 1-2-3 মাসের জন্য, কোনোভাবেই যদি আপনার কাছে সেই জিনিসটা না পৌঁছায় তাহলে হয়তো সেটা আপনার রক্ত থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি আসক্তি থেকে একটু একটু করে হলেও মুক্তি পাবেন। প্রচন্ড কষ্ট হবে, কিন্তু সুখ পেতে হলে কষ্ট পেতেই হয়। শান্তা শেয়ার করেছে, পিপল চৌধুরী লিখেছে ছেলেরাও এরকম করে, ছি তার কথা শুনে খুব খারাপ লাগলো, আপনার শরীরটা খুব ভালো লাগে আমার, এখন আমি অনেক অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি, এটাই তো আমাদের একমাত্র ইচ্ছা। পিপল চৌধুরী থ্যাংক ইউ। আলু ইসলাম আছে আমাদের সাথে, রিফাত আর এস আছে, লিখছে যে আচ্ছা #D অপরাধ তো অনেকেই করে বাট শিকার এত কম মানুষ করে কেন? কারণ বেশিরভাগ মানুষই অপরাধের মাধ্যমে নিজেদের বিলাসিতা, নিজেদের আনন্দ, নিজেদের ক্ষমতা, নিজেদের প্রাচুর্য এগুলো মেনটেন করে, এগুলোকে এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এবং যখন এগুলো সাথে অ্যাডজাস্ট হয়ে কিছু কমফর্ট লেভেলে চলে যায় না, কিছু আনন্দ পেয়ে যায়, তখন সেই আনন্দগুলো থেকে দূরে সরে আসার বা সেই আনন্দগুলোকে ত্যাগ করে দেওয়ার মতন সাহস সবার থাকে না, আর বলে ফেললেই তো ত্যাগ করে দিতে হয়। খুব সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, মানে আমি মানে স্পেশালি বলে নিতে চাই যে কেউ অশ্লীলভাবে নেবেন না, খারাপভাবে নেবেন না। এখানে তা আমাদেরকে তানজিরা নামে একটা মেয়ে আমাদেরকে এস এম এস করেছে, লিখছে যে কৌতূহল হয়েছিল তাই আপন ছোট ভাইয়ের সাথে সেক্স করতে চেয়েছিলাম, যৌন সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম বাট করিনি তখনও, কিন্তু আমি বড় হইনি, বাট ও যদি একজন রেপিস্ট হয়ে বড় হয় তাহলে দোষটা তো আমারই, তাই না? ওয়েল, সেই ক্ষেত্রে আমি বলবো দোষটা আপনার যদি আপনি তাকে সেই অবস্থা থেকে ফেরত নিয়ে আসতে না পারেন। আপনি যে ভুলটা আপনার ছোট ভাইয়ের সাথে করেছেন, আপনি বলছেন আপনি নিজেই তখন ছোট ছিলেন, তার মানে সে আরো ছোট ছিল, তার মানে সে যা বুঝেছে না বুঝেছে সেই সময় তার চেয়ে অনেক বেশি বোঝার ক্ষমতা এখন তার আছে, তাই আপনি যদি তার মানসিকতাটাকে সুন্দরভাবে তৈরি করতে পারেন, যেহেতু আপনার মানসিকতা কিন্তু বদলে গেছে, তখন কিন্তু আপনি চেষ্টা করেছিলেন বা আপনি করতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে ব্যাপারটা খারাপ বুঝে আপনি আর কাজটা করেননি, যেহেতু আপনার নিজের এতটুকু বোধগম্যতা আছে, আমার মনে হয় আপনি আপনার ভাইকে সেভাবে মানুষ করতে সক্ষম, আপনি চাইলেই পারবেন, এবং এখানে অপরাধ বোধ যা হওয়ার আপনার হয়েছে, আপনি অপরাধটা কি সেটাও বুঝতে পেরেছেন, বাকিটা শুধু নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের ভাইটাকে সুন্দরভাবে বড় হতে দেয়া এবং বড় হতে তাকে সাহায্য করা, এবং আমি জানি আপনি সেটা পারবেন, আপনার মধ্যে সেই ব্যাপারটা আছে তানজিনা, যদি সেটা না হতো এত সেন্সিটিভ একটা ব্যাপার অবশ্যই কোন মেয়ে অন্তত লিখে পাঠানোর মতন সাহস এই অনুষ্ঠানে বা বাংলাদেশের কোন অনুষ্ঠানে আদৌ কেউ কখনো করেছে কিনা আমি জানি না। হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ অ্যান্ড অফকোর্স মোজাম্মেল ভাই, যার কথা এইখানে একটু আগে রাবেয়া বলছে আমাদেরকে এস এম এস প্যানেলে, যে জিগজ্যাগ অপরাধী হলেও কিন্তু মোজাম্মেল সেই লোকটাকে ঠকায় নেই যে তার সাথে দেখা করতে এসেছিল, কত ভালো মানুষও এটা করতে পারে না, তাই না? আসলেই তাই, অনেকেই এখান থেকে নিজেকে সরিয়ে আনতে পারে না, হয়তো সুযোগ পেলে ঠিকই কিছু টাকা বা কিছু মেরে খেত, কিন্তু সেটা শেষ পর্যন্ত তাদের পক্ষে আর অন্তত মোজাম্মেলের পক্ষে হয়ে ওঠেনি, আসলেই সে একজন ভালো মানুষে পরিণত হবে এটাই তার প্রমাণ। রওনক জাহান রাকামুনি আছে আমাদের সাথে, লিমন হাসান আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে জেড কে, ভাইয়া পরের নামটুকু আপনার যেটা না সেটা আপনি দিয়েন না, এগুলো এক ধরনের অপরাধ। কৌশিক সেন আছে আমাদের সাথে, জান্নাতুল পেরদোস, মিন্টু সাহা
মিন্টু মিয়া আছে, আছে আমাদের সাথে রুহানি আখতার, আরেকজন আছে তার নাম পড়া যাচ্ছে না, অনেক এলোমেলো অ্যালফাবেট দিয়ে লেখা। ইশারা আহমেদ সামি আছে, লিখছে যে ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ। আর সে লিখেছে যে ক্ষমা চাইলে ক্ষমা পাবা। ইয়েস, এটা একটা ভালো কথা লিখেছেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। যারা ভয়ে ক্ষমা চান না তাদেরকে একটা কথা বলে রাখি যে ক্ষমা চান না হয়তো এই ভয়ে যে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না, কিন্তু ক্ষমা না চাইলে যে ক্ষমা পাবেন না এটা গ্যারান্টি দিয়ে আমরা এখনই বলে দিতে পারি। সো ওয়াই ডোন্ট ইউ জাস্ট গিভ ইট এ ট্রাই। অনিকা সর্দার আছে আমাদের সাথে, শেয়ার করেছে সেও আমাদের পোস্টটা, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করেছে তাদেরকে আলাদাভাবে ধন্যবাদ দিতে চাই। সঞ্জিদা ইয়াশ, সেও শেয়ার করেছে। মিজানুর রহমান চাই, সেও আছে। আচ্ছা পূর্ণতা কি, পুনম, পুনম ইসলাম ফারজানা, পুনম ইসলাম ফারজানা লিখছে যে যখন 65-68 বছর বয়সের বৃদ্ধ লোকটি পাশের 8 বছরের বাচ্চাটাকে বলছে আমার কোলে বসো, কারণ সিএনজিতে জায়গা ছিল না, মেয়েটি কোলে বসতে না চাইলেও বসতে হল। 2 মিনিট পর লোকটা বাজেভাবে মেয়েটির সাথে কি করছিল এত লোকের সামনে বলতে আমার বিবেকে বাঁধছে। আর লোকটার ওই কাজটা হতে যেতে দেখে হচ্ছে এটা দেখতে তোমার বিবেকে বাঁধেনি, আজব। মেয়েটির চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল আমাকে ছাড়েন, লোকটিকে কিচ্ছু বলতে পারিনি। এমনকি আরো 3 জন লোক ছিল আমার সাথে একই সিএনজিতে, তারাও কিছু বলল না লোকটিকে। মেয়েটি নেমে গেল সিএনজি থেকে, আমিও নেমে গেলাম। আমি আর মেয়েটি ছাড়া বাকি সবাই পুরুষ ছিল, যার মধ্যে একজন পুরুষ নামে পশু ছিল, আর বাকি তোমরা একজনও মানুষ ছিল না। ওইদিন ওইখানে কোনো মানুষ ছিল না। পুনম ইসলাম ফারজানা, আই এম সো সরি টু সে, যারা প্রতিবাদ করতে পারেনি, যারা এরকম একটা সময় একটা সিএনজির মধ্যে কয়জন আর থাকতে পারে। আমি হলে তখন ওই লোক দুটার জায়গায় হলে ওই সময় মেয়েটাকে কোলে নিতাম এবং বুইরারে তখনই লাঠি মেরা সিএনজি থেকে ফালাই দিতাম। তারপরে আমি দেখতাম কে কি করে। ভিতরের দুইটা পুরুষ নাকি পশু নাকি গাধা, আর তুমিও বা কি, সেটা পরে চিন্তা করার সময় আসত। আগে শাস্তি, তারপরে কথা হবে। 8 বছরের বাচ্চার উপরে যে বুড়ো মানুষ এই দৃষ্টিতে তাকাতে পারে, স্পেশালি তার ক্ষেত্রে, আগে শাস্তি পরে কথা হবে। যাই হোক, আমাদের আজকের মতন সময়টাও শেষ হয়ে গেছে, আমাদের আজকেও চলে যেতে হবে। যাবার আগে এমন একটা গান আপনাদের সবার জন্য রেখে দিয়ে যাচ্ছি, যেই গানটা আপনি এখন কেন কোনোদিনও এড়িয়ে যেতে পারবেন না। অপরাধ করে স্বীকার করেন আমাদের কাছে, আর না করেন জায়গা মতন ধরা খেতেই হবে। By the way, this is Rehan Rasool signing off.
Achna mar mukta, achna mar barishtar, achna mar mukta, achna mar barishtar, shej bichare hai kote te tini amay korben par, ami papi tini jamindar, ami papi tini jamindar, achna mar mukta, achna mar barishtar, achna mar mukta আচনা আমার বারিশার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে তুই মোহরি লিখতে আছেন ডায়রি, দলিল দেখা রায় দিবেন টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মোনা হুঁশিয়ার, আমি পাপি তিনি জামিনদার।
সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। মনুরে থাকে মোনা হুঁশিয়ার, আমি পাখি তিনি জামিন্দা, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিশটার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিশটার, শেষ বিচারের হাইকোর্টে।
Exclusively on FusionBD.com.